FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছে মাসুম, এবং শুরু হয়ে গেল ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অনেকটাই অন্যরকম। উইথ গ্রামীণ ফোন এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং আমাদের এই তো 13 তারিখে আমরা 4 বছর পূর্ণ করলাম। আমি খুবই অবাক হয়েছি সেই দিনটাতে যখন দেখলাম যে আমাদের আগেই অনেকেই আমাদেরকে উইশ করছেন ইমেইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে, আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনারা সবাই জানিয়েছেন, আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তো আপনারা সবাইকে অনেক ধন্যবাদ যে আমরা ভুলে গেলেও আপনারা মনে রাখেন। এবং আমি অনেক সময় অবাক হয়েছি এটা ভেবে যে আমিও হয়তো সবসময় বলতে পারবো না যে আজকে আমরা কততম এপিসোড করছি। আমি জানি একটু পরে SMS আসবে এবং SMS আপনারা বলে দেবেন আজকে এততম এপিসোড চলছে। সো আমাদের চাইতে আপনারা অনেক ভালো জানেন, কারণ এটা জানারই কথা, কারণ আমরা পুরোপুরি নির্ভর করি আপনাদের ওপরে। আপনারা ঘটনা পাঠান বলেই আমরা এগিয়ে যেতে পারি এবং আমরা বহুদূর যাওয়ার প্রত্যাশা করি। সুতরাং এটা টোটালি ভূত এফএম আপনাদের, এবং আপনারাই আপনাদের ভূত এফএমের গর্বের কারণ। এবং সেজন্য আপনাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো। আমরা 4 বছর পেরিয়ে এসেছি এবং সামনের পথগুলো আমরা হাঁটতে চাই আপনাদের হাতে হাত রেখে। আমরা জানি যে আপনাদের কাছ থেকে সেরকম সহযোগিতা পাবো। এবং এই 4 বছরে আপনারা কোনোদিন আমাদেরকে হতাশ করেননি, এরকম কোনোদিন হয়নি আল্লাহ রহমতে যে আজকে আমরা ভূত এফএম করছি না কজ আপনারা তো কোনো ঘটনা পাঠালেন না। তো আপনাদের এই যে কন্ট্রিবিউশন ভূত এফএমে, এরপরে মানে কৃতজ্ঞতা না জানিয়ে কোনো উপায় নেই। এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে ভূত এফএমে যদি কেউ কোনো মানে দাবি করে থাকে যে কার ভূত এফএম কার, তাহলে বলবো যে হ্যাঁ, এখানে লক্ষ লক্ষ মানুষ যারা ভূত এফএমের সাথে আছেন, যারা ঘটনা পাঠান, যারা ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে কষ্ট করে নিজের পকেটের পয়সা খরচ করে এখানে আসেন এবং আমাদের সাথে তাদের ঘটনাগুলো শেয়ার করেন, যারা বিভিন্ন জায়গায় চলে যান, ছুটে যান ভূত এফএমের জন্য ঘটনা কালেক্ট করতে, যারা মানুষকে পুশ করেন যে হ্যাঁ ভূত এফএমে যান, যারা আশা সম্ভব হয় তাদের কাছ থেকে রেকর্ড করে সেই অডিও ক্লিপগুলো পাঠিয়ে দেন আমাদের কাছে, যারা SMS পাঠান আমাদের কাছে, যারা কমেন্ট করেন ফেসবুক ফ্যান পেজে, যারা ইমেল করেন, এবং যারা কিছুই করেন না শুধুমাত্র শোনেন, কিংবা যারা শোনেনও না কিন্তু জানেন যে ভূত এফএম আছে এবং একদিন আমি শুনবো, তাদের সবার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। এবং আপনারা সাথে থাকলে আমরা বহুদূর যাব সেই প্রত্যাশা রাখি। আজকে শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, কমিউনিকেট করবেন কিভাবে। আমাকে যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTA ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান, অর্থাৎ ইমেল করে ঘটনা পাঠাতে চান, তাহলে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন বা লিখে রাখুন বা মাথায় রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। সেটা আপনার জীবনে ঘটতেও পারে, আপনি কারো কাছ থেকে শুনতেও পারেন, সেটা কোনো প্রবলেম নাই। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ঘটনাটি না পাঠিয়ে, মানে লিখে না পাঠিয়ে, সরাসরি রেকর্ড করে ফেলুন মোবাইল ফোনে বা অন্য কোনো ডিভাইস দিয়ে, এবং সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে চান, তারা চলে যান www.facebook.com/radiofurti, অর্থাৎ radio.furti এই অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আমাদের যে পোস্টটি রয়েছে সেই পোস্টে গিয়ে আপনারা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত। আমরা সবসময় উন্মুখ হয়ে থাকি আপনাদের মতামত শোনার জন্য, এবং আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবেই আমরা এই 4 বছরের আজকে প্রথম এপিসোডটি হচ্ছে, বাকি এপিসোডগুলোতে যেতে চাই। আমরা অনেক দিন ধরে আপনাদের কাছে বলে আসছি যে আমরা বাইরে যাব, হ্যাঁ আমরা খুব কাছাকাছি, সেই সময় বলতেও লজ্জা লাগে এখন যে কবে যাব, বাট এখন একদমই কাছাকাছি। গত সপ্তাহেও আমরা ইমেল পেয়েছি যে কবে যাচ্ছি আমরা, সো আমরা যাব। এবং আমি জানি যে এক জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা, এবং আপনাদের এলাকাতেও নিশ্চয়ই আমাদেরকে সেই একইভাবে ইনভাইট করবেন। যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন পাপড়ি, যিনি আপনাদের কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনাদের 10 জনকে 9 জন বলবেন যে হসপিটালের ঘটনা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। যখনই কিনা ভূত এফএম এ কোনো ডাক্তার আসেন বা কোনো মেডিকেল স্টুডেন্ট আসেন, তখনই আপনারা বেশ একটু নড়ে চড়ে বসেন এবং মনে করেন যে হ্যাঁ আজকে তো ভূত এফএম জমজমাট হবে। হ্যাঁ, আমাদের আপনাদের সেই কথা অনুযায়ী 4 বছর পূর্তির পরে প্রথম যে ভূত এফএম এর এপিসোড, সেই এপিসোডটি শুরু করছি হসপিটালের একটা গল্প দিয়ে, যেটা অনেকই অন্যরকম। চলুন শুনে আসি, আমরা চলে যাচ্ছি পাপড়ির কাছে। পাপড়ি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আরেকটু, আমরা এখন আপনার ঘটনায় চলে যাই।
থ্যাংক ইউ রাসেল ভাই, এগেইন হ্যাপি বার্থডে টু ভূত এফএম। যদিও আমরা আগে সেলিব্রেট করে ফেলেছি, তো আমি পাপড়ি এসেছি ধানমন্ডি ভূতগুলি থেকে। তো রাসেল ভাই, আমি একটা ঘটনা যেটা শেয়ার করতে চাচ্ছি, ঘটনাটার আগে একটা ছোট্ট ডিসক্রিপশন দিই। যে মাঝে আমি ঘটনাটা নিয়ারবাই 2010 এর দিকে, ঠিক আছে, আমার একটা বিষয় হয়েছিল যে আমি ঘুমলেই প্রচন্ড রকমের নাইটমেয়ার হতো। আমি মানে ভয়ঙ্কর স্বপ্ন, সেটা স্বপ্নগুলো এরকম ছিল, ইউজুয়ালি আমরা অনেক ভয়ঙ্কর স্বপ্নই দেখি, কিন্তু আমার স্বপ্নগুলো ম্যাক্সিমামই থাকতো হসপিটাল রিলেট। লাইক আমি কোনো একটা লাশ কাটা ঘরে চলে গেছি, কোনো একটা হসপিটালে গেছি, দৌড়চ্ছি, কোনো সিঁড়ি পাচ্ছি না, এন্ড দ্যাট ইজ হসপিটাল। ঠিক আছে, স্বপ্নগুলো এতটাই ভয়ঙ্কর থাকতো যে সকালে ওঠার পর আমার মনটা অনেকটা খারাপ হয়ে থাকতো, বা আমার অনেক সময় ভুলে যাই, বাট স্বপ্নগুলো আমাকে খুব অনেক বেশি পেইন করতো। তো এভাবে চলছিল একটা সময়, 2010 এ আমার আম্মু হঠাৎ করে, আম্মু অসুস্থ ছিলেন, তো আম্মুকে হসপিটালাইজড করা হয় ঢাকার নাম করা কোন একটা হসপিটালে, আমি নামটা বর্তমানে বলছি না। আম্মুকে হসপিটালাইজড করা হয়, আম্মু ওয়াজ ইন সিসিইউ। তো রাতে ইউজুয়ালি আমি আর আমার পুষ্প আপু ছিলাম, রাতের আড়াইটে বা তিনটে হবে, আম্মু তখন হসপিটালে, আমি ভেতর থেকে, আমার চাচা আমেরিকা থেকে কল করেছে কথা বলার জন্য বের হয়ে এসেছি। বলতে বলতে করিডোর একটা সাইডে যেয়ে দাঁড়াই এবং অনেকটা আপসেট ছিলাম, সারাদিনের বিষয়গুলো ওলট পালট করে ভাবছি। আম্মু সেদিন একটা বিষয় যে একটু ভালো, অনেক মন্দের মধ্যে ছোট্ট একটা ভালো ছিল যে আম্মু 22 দিন পরে কোমা থেকে রিকভারি করে এবং সে সেদিন তাকায়। হ্যাঁ, তো যে কথা বলে আমি দেখলাম, আমি ছিলাম থার্ড ফ্লোরে চারতলায়, আমি দুতলার দিকে দেখলাম নিচের দিকে কোন একটা বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, সেটা দেখার জন্য ভাবলাম হয়তো পাঁচটাতে যেয়ে দাঁড়াই। দ্যাট টাইম ওয়াজ নভেম্বর লাস্ট। তো আমি যাওয়ার জন্য আমি চারতলা থেকে এলিভেটর ইউজুয়ালি ইউজ করতে চাইলাম, যে আমি এলিভেটরই চলে যাই, আর্লি চট করে যে আসতে পারবো। এলিভেটর প্রেস করলাম, আসলে আমি ঢুকে গেলাম এবং দেখলাম যে এলিভেটরটা উপরের দিকে উঠে যাচ্ছে। অনেক সময় হয় লিফটের প্রবলেম হতে পারে, অনেক কিছুই উপরে উঠে যাচ্ছে যাচ্ছে, এটা আমি সাততলা পর্যন্ত গিয়েছে, আটতলা পর্যন্ত গিয়েছে, সেভেন্থ লিখে এটা ওপেন হলো, আমি নেমে আসলাম। নেমে আসার পরে আমি ভাবলাম প্রবলেম হচ্ছে, যেহেতু একবার নেমে আমি আবার ভেতরে ঢুকি, কারণ হয় এরকম অংশ, রাতে কোনো লিফট ম্যান নেই, সবচেয়ে বড় বিষয়। তো এরপরে আমি নামলাম, বের হয়ে আমি আর লিফটটা অফ করতে পারছি না, ডোরগুলো ক্লোজ হচ্ছে না। তো ভাবলাম যে অনেকটা হয়তো লেট হয়ে যাবে, আমি আপুকে একা রেখে এসেছি, আমি হেঁটেই না হয় সিঁড়িটাই ইউজ করি, আমি নেমে যাওয়ার জন্য যাব। এখন প্যাসেজের এ পাশ ও পাশ কোনো পাশে আমি কোনো না সিঁড়ি, কোনো ডোর, না মানে নেমে যাওয়ার মতো কোনো স্কোপ রাস্তায় দেখতে পাচ্ছি না, ইভেন সেখানে অন্য কোনো রুমও পাচ্ছি না। তো একটু এগিয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে নর্মালি অন্যান্য ফ্লোরগুলো যেরকম হয়, রাতে তিনটে বাজে মনে হয় না যে লিফট, সরি, হসপিটাল করিডোরগুলো এতটা মানে ক্রাউডি থাকার কথা, ঠিক আছে, সেটা তবে দু চারজন অ্যাটেন্ডেন্স থাকে, কেউ না কেউ থাকে, কিন্তু ওই রুম ওইখানটাতে আসলে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আমি খানিকটা এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা ওয়ার টাইপের কেউ আছে, ওই কিছু আছে ওইখানে ভেতরে, চার থেকে পাঁচজন হয়তো বা পেশেন্ট বেডে ঘুমোচ্ছে তারা। তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে, অন্য একটা ওয়ার্ডে আমি হয়তো ভুল করে চলে এসেছি, যে স্যারটা তো আমার আগে আসা হয়নি। এরপরে আমি আর একটু এগিয়ে গেলাম, দেখলাম যে একটা যে কোনো একটা মানে বেডের মধ্যে দুজন ডক্টর, আর হচ্ছে একজন ডক্টর হয়তো তার সাইড একজন হেল্প করার মতো কেউ ছিলেন, দুজন ডক্টর এবং একজন পেশেন্ট, বয়স্ক একজন পেশেন্টকে কোন একটা কিছু পায়ের দিকে কোন একটা কিছু করছে, সম্ভবত সিভিল লাইন বা এই ধরনের কিছু একটা করার চেষ্টা করছে।
আচ্ছা, এটা অনেকের বোঝার জন্য বলছি, মানে এটা যদি আরেকটু সহজ করে বলতেন যে পায়ে কি হচ্ছিল জিনিসটা।
পায়ের বিষয়টা হচ্ছে অনেক সময় কারোর হাতে যদি ভেইন বা অন্য কোন আর্টারিতে ভেইন না পাওয়া যায়, তখন পায়ের অথবা এমন কোন ঘাড়ের এখানে এমন কিছু সিভিল লাইন করার মানে মোটা টাইপের ভেইন বা এই ধরনের কিছু থাকে, যেটাতে সিভিল লাইন করতে ইজি হয়, যেটা আমি আমার বাবাকে করতে দেখেছিলাম, যার কারণে বিষয়টা জানি। তো ওই পায়ের দিকে ঝুঁকে কিছু একটা করছে, আমি দেখছি এবং আমার বিষয়গুলো ভাবছি যে আমি তো এগুলো আগেও দেখেছি। খারাপ লাগছিল, নার্ভাস লাগছিল। এরপর আমি ভালো করে খেয়াল করার পর দেখলাম যে আসলে সিভিল লাইন করা একটা পেশেন্ট, দ্যাট মিন্স এটা কোনো ওটি রুমও না, তাহলে তারা করছে এটা
ওয়ার্ডের মধ্যে করছে।
হ্যাঁ, এটা ওয়ার্ডের মধ্যে, এটা ওয়ার্ডের মধ্যে জেনারেলি এভাবে করে না। ইভেন তার আছে, তারপরেও হয়তো বা কোন পোর পেশেন্ট হতে পারে, তার হাতে কোনো না ক্যানোলা, না একটা স্যালাইন, ইভেন কোনো মনিটর তো নাই, সেটা নাই বললাম। ওটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। কি হচ্ছে তাহলে? মানে এখানে ভয়ঙ্কর কিছু হচ্ছে সেটা না, তার পায়ে কোন একটা কিছু করা হচ্ছে, মানে কোন একটা ভেইন বা কিছু খোঁজার চেষ্টা করা হচ্ছে। পরে হঠাৎ আমি আসলে দেখতে দেখতে এতটাই কাছে চলে গিয়েছিলাম আমি খেয়াল করিনি, তাদের থেকে হয়তো আমি 4-5 হাত দূরে আছি। একটা সময় তার একজন আমাকে তাকে এদিকে কি মানে ধমক দিয়ে ওঠে, হাতে তাদের যে নাইফ বা কিছু ছিল বা কিছু একটা ছিটকে আমার গায়ে আসে। আমি এটা দেখে মানে ওইখান থেকে তড়িঘড়ি করে দৌড়, কারণ ওইখানে দাঁড়ানোর মতো মানে ওই শক্তিটা আমার ছিল না। দৌড়ে আসছি, আমি ভাবছি এমন না যে আমার পেছনে কেউ আমাকে ধাওয়া করে আসছে, সেটাও না, আমি এমনি দৌড়ে চলে আসছি এবং আমার পিছনে কেউ আসেও নেই। এসে সেম আমি কোনো সেই এলিভেটরটা যেটা ওপেন হওয়া ছিল সেটাও আমি পাচ্ছি না। এখানে আমি সিঁড়ি এটা এখানে হাতটাতে কিছুই পাচ্ছি না। একটা সময় আমি লাস্টে দেখলাম একটা উইন্ডো টাইপ বা এই ধরনের কিছু, আমি ওটার মধ্যে হুমড়ি খেয়ে জাস্ট পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে
আপনি লিফট থেকে বেরিয়ে যখন মানে আপনি যখন ওই রুম থেকে বেরোলেন তখন আপনি আর লিফট থেকে বেরোনোর পর আপনি কোনো সিঁড়ি টিড়ি বা কোনো কিছু দেখলেন
না? সিঁড়ি তো পাইনি, যার কারণে আমি লিফটটা আমি সিঁড়িটা দেখার জন্য আমি একটু এগিয়ে গিয়েছিলাম যে সিঁড়ি বা কিছু অবশ্যই থাকবে,
কিছু থাকবে।
যেহেতু লিফটটা তখন আপনার মানে হ্যাং করেছিল, সামহাও ডোরগুলো ক্লোজ হয়েছিল, আমার নিচে যাওয়ার কোনো স্কোপ নাই, যেহেতু আমি মিসিং করে উপরেও চলে এসেছি। এরপর যাই হোক, আমি উইন্ডোটা পড়ে যাওয়ার পরে আমি দেখলাম যে লিফটের ডোরগুলো ক্লোজ হয়ে গেছে। এতটা ভুল হওয়ার মনে হয় না কিছু ছিল। তারপরে দেখলাম লিফটের ডোরটা ক্লোজ হয়ে গেছে, আর লিফটে যে লাইট গুলো থাকে পিট পিট করে জ্বলতে জ্বলতে পুরোটা জ্বলে গেল, জ্বললো পুরো লাইট গুলো জ্বলে উঠলো। তো আমি এখানে ঝিম ধরে দাঁড়িয়ে থাকার মতো আমি ছিলাম, সিঁড়ি নামলো, সরি লিফট থামলো থার্ড ফ্লোরে, চারতলায় থেমে গেল। বাইরে দাঁড়িয়ে দেখি দুজন, একজন হাতে প্রেসক্রিপশন হাতে, অন্যজন ফ্লাগস হাতে দাঁড়িয়ে আছে, যে আমাকে ধমক দিচ্ছে আপনি কি পাইছেন, হ্যাঁ এতক্ষণ ধরে একবার 4-5 তলা 6 তলা যাচ্ছেন আবার নামছেন। তো আমি যে স্টোরি বলে বের হয়ে আসছি, আসলে আমার বলার মতো কিছু ছিল না। বের হয়ে আমি আপুকে ভিতর থেকে আসার জন্য ফোন দিলাম, আপু আসলো। আসার পরে আমাকে মানে আমি তাকে বোঝালাম যে আমি খুব মানে আমাকে দেখে সে বুঝতে পেরেছে যে আমি খুব হাঁপিয়ে গেছি বা কোনো কারণে সিক ফিল করছি। পানি টানি খাওয়ার পরে আপু আমায় মানে ধরে বললো যে তখন বললো যে কি হয়েছিল ব্যাপার এক্স্যাক্টলি। আমি তাকে বললাম যে আপু দেখো এই এই বিষয়ে যে ঘটনাগুলো হয়েছে আমি আবার তাকে রিপিট করলাম। আপু আমার মাথায় হাত দিয়ে বললো যে আসলে ব্যাপারই ছেড়ে দেয় এগুলো, কারণ সারাদিন তোমার ব্রেইন থেকে স্ট্রেস থেকে জিনিসটা হয়েছে। তো আমি কিছু বলতে পারছিলাম না, আমিও তখন চুপ। হতে পারে আমি আসলে এতটা ভুল এখন আপুকে বোঝানোর মতো শক্তিটা আমার নাই। এরপরে পেছনে একজন ওই হসপিটালে একজন বুয়া ছিলেন, উনি আসলো যে কি হয়েছে। তারপর বললে আরে কিছু না, ভয় পাইছে সিঁড়ি লিফট কাজ করছিল না, হেঁটে যে হাঁপিয়ে গেছে। তো বুয়া বলে আমি সবই শুনছি, আমাকে আসলে আপনি ওইখানে কেন গেছেন? তো বললাম বুয়া তুমি, আর একটা জিনিস হচ্ছে এই বুয়াটা এরকম হসপিটাল রিপোর্টেড হসপিটাল আসলে 55/50 অ্যাবভ কোনো বুয়া থাকে না, ঠিক আছে? এই বুয়াটা অনেক এজ এবং উনি ছিল, যেমন না যে উনি মানে এক্সিস্ট কিছু না সেটা না, উনি ছিল অনেকদিন, কারণ ওনার এক্সপিরিয়েন্সের জন্য শুধুমাত্র নাইট শিফট ওনাকে রাখা হতো এবং সিসি বা আইসি তো ওনার ডিউটিটা থাকতো ইউজুয়ালি। তো উনি বলল যে আপনি ওইখানে ওই সাইডে কেন গেছেন? তো আমি বললাম কেন বলছে আপনি আসেন এই পাশে, টেনে নিয়ে গেল আমাকে, আপুকেও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যেটা দেখলো ওই পাশে আসলে কোনো সিঁড়ি তো নাই, এলিভেটরও নাই ওই পাশে, ঠিক আছে? তো ওইখানে একটা দরজা মতো আছে যেটাতে তার পুরনো হয়তো বা হুইল চেয়ার বেড এই ধরনের জিনিসগুলো রেখে দিয়েছে এবং একটা সময় সেটা ইউজ হতো তাদের, একটা প্যাসেজ দিয়ে একটা প্যাসেজ যাওয়া যেত। না লিফট ওইখানে ওই আমি হসপিটালটা আপনাকে অফ ইয়ারে বলেছি, আমি আসলে বলতে পারছি না, ওইখানে গেলেও দেখা যায় ওখানে কোনো লিফট নাই।
লিফট নাই, আপনি কোথায় চললেন, কাদের সাথে দেখা হলো, কোন মানুষগুলো ছিল, এটা খুবই একটা অদ্ভুত টাইপের।
তারপরে যেটা সবটাই একটা ঘোরের মধ্যে ছিলাম, বুয়াটা আমাকে যখন ফাইনালি বললো যে এই পাশটাতে যাওয়ার দরকার নেই, পাশটাতে অনেক অনেক সময় প্রবলেম হয়, অনেকে অন্ধকার এই সাইড, আপনি আপনার ওন্নাটা সরায় ফেলেন আর গেঞ্জিটা চেঞ্জ করে অন্য কিছু পরেন।
এবং খুব অদ্ভুত ব্যাপার যে আপনার ওইখান থেকে যে ছিটকে এসে যে ব্লাডটা লেগেছিল আপনার টি শার্টে,
রাইট? আমি বললাম আমার গায়ে কিছু একটা এসছে, আমি তখন কিন্তু খেয়াল করিনি, মানে আপুও ব্যাপারটা হয়তো নোটিস করতে পারেনি। এরপরে আমি দেখলাম আমার গায়ে অনেকখানি ব্লাড লেগে আছে, অনেকখানি, যেটা যে কোনো কিছু থেকে ঘষা লেগেছে বা কোনো পোকা টোকা থেকে সেটা না, অনেকখানি ব্লাড এবং উন্নাতে
ছিটকে এসে ব্লাডটা লেগেছে।
আমি আমাকে যে বলে এখানে কি, এটা বলার সাথে আমি বললাম যে সামথিং থ্রোন টু মি, আমার দিকে কিছু একটা থ্রো হয়েছিল।
ওই যে ওপরে, আমি একটু মনে করিয়ে দিই যে যখন উনি ওপরে গিয়েছিলেন এবং ওয়ার্ডে দেখছিলেন যে একটা পেশেন্ট কিনে কয়েকজন ডাক্তার ব্যস্ত, এবং যখন ডাক্তারটা আপনাকে বললো যে এখানে কি, ঠিক সেই সময় ছিটকে এসে কিছু আপনার গায়ে লাগে এবং এটা ব্লাড ছিল।
ব্লাড ছিল এবং ওটা আমি তখন খেয়াল করতে পারিনি। এরপরে আমি ফাইনালি যেটা বললাম যে আমি আমার ওনাটা চেঞ্জ করতে হয়েছে, টি শার্ট ওই রাতে আমার পক্ষে চেঞ্জ করাটা পসিবল ছিল না, আমি চলে আসি। চলে আসার পরে আমার রাতে যেটা হয় যে আমি খুব সহজে কিছু ভুলে যাই না, কিন্তু সেদিন প্রচন্ড ব্যথা হয় মাথায়, তারপর আমি ঘটনাটা পুরোপুরি ভুলে যাই। মানে পরদিন একটা ঘুমের পর আমি ঘটনাটা ভুলে যাওয়া, যেটা আমি নাইটমেয়ার হলে আমি ভুলতে পারি না, এরকম একটা ঘটনা আমি ভুলে যাই। এর অনেকদিন পরে, প্রায় এক বছর পরে ঘটনাটা আমার রিয়েলাইজেশনে আসে, এবং আমি তখন মানে প্রায় এক বছর পরে আফটার মাই ডেথ অফ মম, আমার আম্মা মারা যাওয়ার পর জিনিসটা আমার রিয়েলাইজেশন আসে, এবং সেই মানে জাস্ট ঘটে গেছে একটা ঘটনা, সেই ঘটনা আমার মধ্যে চলে আসে। তখন আমি ইনকোয়ারি করি যে এখানে একজন ডক্টর ছিলেন, ডক্টর নাম আমি আপনাকে বলেছি হয়তো, উনি খুব খুব ম্যানকাইন্ড টাইপের একজন পার্সন ছিলেন, যিনি বিল্ডিংটা শুরু হওয়ার স্টার্টিং এ ছিলেন, এবং যে ফ্লোরটা আমি আপনাকে বলেছি আটতলা সম্ভবত, সেখানে কোনো এইট ফ্লোর এখানে নাই, সাততলা অব্দি আপনার ছাদ আছে, যেটা খুব গরিব পেশেন্ট কেউ থাকলে তাদেরকে এখানে নেওয়া হয়।
হোয়াইট ছিলেন, রাইট?
রাইট, উনি বাইরে থেকে আসেন, নরওয়ে থেকে এসেছিলেন উনি, বাট বাংলাদেশকে অনেক হেল্প করেছে, বাট যখন দেখতো যে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল এবং বাঁচবে না, বাট সার্ভাইভ করবে অনেক কষ্ট পাবে, তখন তুই উনি সামহাও তাকে কোন একটা ইঞ্জেকশন বা বডিতে এমন একটা কোনো কিছু ক্রিয়েট করতেন যেটার কারণে তার ডেথটা খুব ইজি হয়। হ্যাঁ, এই জিনিসটা পরে ওনাকে ওই ডক্টরটাকে মানে ডক্টর কোনো ক্লেম ছিল না, এটা যারা খুব তার ক্লোজে ছিল তারাই শুধু জানতো জিনিসটা। তো এটা আমি জেনেছি হসপিটালেরই একজন ডক্টরের কাছ থেকে, নট কোনো ওয়ার্ড বয় আয়া এরকম কিছু না, একদম স্টার্টিং এর ঘটনা এটা। সো এটা বললাম যে স্বপ্নের সাথে যদি এরকম কিছু মিলে যায় এন্ড সেটা যদি নিজের লাইফ,
এখানে খুবই অদ্ভুত সবচেয়ে বেশি ব্যাপারটা লেগেছে যে আপনি যদি পুরো জিনিসটা ঘোরের মধ্যেও দেখে থাকেন, প্রথম কথা হচ্ছে সেখানে যদি কোনো লিফট না থাকে, সেই মানুষগুলোর সাথে যদি আপনি ঘোরের মধ্যেই দেখা করে থাকেন, সেই ওয়ার্ডেও যদি আপনি ঘোরের মধ্যেই পুরো জিনিসটা যদি আপনার মাথায় ঘটে থাকে, আপনি এর আগে এরপর একটা সাইকিয়াট্রিস্টের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন,
এক্স্যাক্টলি,
এবং তিনিও বলেছিলেন যে উনি যদি 1% বিলিভ করেন তাহলে সেটা একদম চরমভাবে বিশ্বাস করেন। যাই হোক, ব্যাপারটা এইখানেই যে আপনি তাহলে কোন একটা প্রমাণ সঙ্গে কিভাবে নিয়ে আসলেন, তাই না? মানে আপনি আপনার যদি পুরোটা মাথার মধ্যেই ঘটে তাহলে আপনার জামার গায়ে মানে রক্ত লেগে থাকার কোনো কারণ ছিল না। একটা ঘটনা যদি আপনার পুরোপুরি মাথায় ঘটে তাহলে সেইখান থেকে সেই যে মানে আপনি হয়তো একটা ডিফারেন্ট লেভেলে গিয়েছিলেন, একটা আলাদা ওয়ার্ল্ডে গিয়েছিলেন, ঠিক আছে, ফাইন ফাইন, বাট সেখান থেকে আপনি কিছুটা নিয়ে ফিরেছেন ফেরার সময়, সেইটা খুব অদ্ভুত।
লিফটের একটা বিষয় আমি যে সাইকোলজিস্টের সাথে কথা বলেছিলাম, তো উনি আমায় বলেছিল যে এখন লিফট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি উপরে আছো ঠিক, বাট তোমার তুমি জানছো যে তুমি উপরে যাবে হয় নিচে যাবে, যখন তোমাকে তোমার মনিটরটা তোমাকে শো করছে, ইন্ডিকেটর তোমার শো করছে যে নাও ইউ আর অন দিস প্ল্যাটফর্ম, ঠিক আছে, এটা হয় তুমি উপরে যাচ্ছ নয় তুমি নিচে যাচ্ছ, আদৌ ওইটুকু সময় তুমি কোথায় বা কি করেছো এটা কিন্তু খুব মানে আমাদের সায়েন্সের খুব ইজি একটা জিনিস, চট করে আমরা এলিভেটরে উঠলে চললেই উঠে যাচ্ছি নিচে নেমে যাচ্ছি, বাট উনি আমাকে জিনিসটা খুব আসলে মজা করে বলেছিল, বাট উনি বলেছিল এটা খুব ভয়ঙ্কর একটা সত্যি। অনেক ঘটনাগুলো লিফটের একটা একটা জিনিস যে অনেক বড় বড় আপনার অর্গানাইজেশন ইনস্টিটিউশন অনেক অনেক জায়গায় অনেক সিকিউরিটি দেয়, লিফটের বিষয়টাতে ঘটনাগুলো কিন্তু খুব অস্বাভাবিক হয়, অনেকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে লিফটে দম বন্ধ হয়ে মারা যায়, অনেক কিছু হয়, বাট আলটিমেটলি তার সলিউশনটা কি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করলে অনেক কিছুই পাওয়া যায়, ঠিক আছে। এইটা হচ্ছে আমার যে স্যারের সাথে আমি কথা বলেছিলাম, উনি এটা আমায় বলেছিল সাইকোলজিস্টের মুখ থেকে।
আমার মুভিটার নাম মনে পড়ছে না, একটা মুভি ছিল এরকম যে লিফটের মধ্যে একা একা মানুষ মরতে থাকে। আমার কাছে মানে আমার কলিগসরা জানেন যে আমি এই মানে এই সমস্ত কারণেই লিফটে একা উঠতে ভয় পাই, মানে খুবই ভয় পাই। তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে লিফটে আমি একা থাকলে আমার কাছে মনে হয় যে না আমি কোনোভাবেই সেফ না, এবং আমার প্রথম যে ভয়টার কারণ লিফটটা আটকে গেলে কি হবে এটা হচ্ছে খুব নর্মাল একটা কারণ। আর যেটা অদ্ভুত কারণ, আমার সবসময় লিফটের বাটন প্রেস করার মধ্যে পরে মনে হয় যেটা যে সেটা যদি লিফট ফলো না করে এবং আমি যদি কোন একটা আজব একটা ফ্লোরে চলে আসি যে ফ্লোরটা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত, এবং প্রত্যেকবার লিফটের দরজা খোলার সময় আমার মনে হয় যে আমি কোন একটা আজব ফ্লোরে হয়তো চলে আসব এবং খুব অপরিচিত কোন একজনের সাথে আমার দেখা হয়ে যাবে। সো লিফট নিয়ে এই ভয়টা তো আছে, আর সেটা যদি হসপিটালের লিফট হয় তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, আমার মনে হয় যে আপনারা অনেক এনজয় করেছেন, দেখি কি অবস্থা। হ্যাঁ, SMS পেয়েছি, আমাদেরকে সাইন SMS করেছেন, জিকো SMS করেছেন, ঘটনা কেমন লাগলো সেটা চাইতে সবাই আগে উইশ করছেন, অনেক ভূত এখন 4 বছর পূরণ করছে, সঞ্জিদা ময়মনসিং থেকে আমাদের উইশ করেছেন, আমাদের সৈকত SMS করেছেন লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে বিজয় ময়মনসিং থেকে SMS করেছেন লিখেছেন তিনি বার্থডে উইশ করেছেন, আমাদেরকে অমরিন চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকে তিনিও উইশ করেছেন আর কি আমাদেরকে। সোনারমি চট্টগ্রাম থেকে ময়মনসিং থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট যে স্টোরিটা সেটা দারুণ লেগেছে আমাদেরকে। ফুর্তি নুহাস এবং নিপুন তারা বলছেন উই আর এনজয়িং। আমাদেরকে অ্যানা এসএমএস করেছেন এবং তিনি বলছেন নিউ ফ্রেন্ড মানে অর্থাৎ আমাদের সাথে নতুন আজকে জয়েন করলেন, ওয়েলকাম টু ভূত এফএম এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। পিয়াসা আমাদের এসএমএস করেছেন মুন্সিগঞ্জ থেকে এবং ফার্স্ট গল্পটি তার কাছে ভালো লেগেছে। আশিক আমাদেরকে এসএমএস করেছেন রাইফেলস পাবলিক কলেজ থেকে এবং তিনি এবং তার বন্ধু তামিম লাইট অফ করে ভূত এফএম শুনছেন। আমাদেরকে রায়হান হৃদয় মুক্তাগাছা থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন সাগর, এসএমএস করেছেন আমাদেরকে হাজারীবাগ থেকে আব্রার, এছাড়াও খুলনা থেকে আমাদের আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন এসএমএস করেছেন। ম্যাক্সিমাম এসএমএস এই ভূত এফএম এর জন্য অনেক অনেক শুভকামনা সবার। কবির আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন জিহাদ, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সলমান, আনামুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে শাউন শিকদার, এছাড়াও গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে কবির, এছাড়াও আমাদেরকে তৌফিক এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে প্রীতি, এছাড়াও রৌফ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। ঠিক একইভাবে অনেকগুলো ওয়াল আমাদের ফেসবুকে যে পেজটা রয়েছে সেখানেও দেখছি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি অ্যান্ড তারা লিখছেন যে অনেকেই অনেকেই লিখছেন যে আমি একা ভূত এফএম শুনে ভয় ভয়ে রাত কাটে এরকম টাইপের কথা লিখেছেন আমাদেরকে মুহিব উল্লাহ। এছাড়াও সানি বিশ্বাস আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস না কমেন্ট করেছেন, আরো অনেকে কমেন্ট করেছেন। আপনি যদি চলে যেতে চান আমাদের ফেসবুক ফ্যান পেজে তাহলে চলে যান www.facebook.com/radio.fukti। আমাদেরকে পাভেল আহমেদ এখানে লিখেছেন আই লাইক ভূত এফএম, এছাড়াও আমাদেরকে ডিএনএক্স সোহাগ লিখেছেন যে আমার তার এসএমএসটা পড়তে, এছাড়াও আমাদের মেহেদি হাসান শুভ এখানে লিখেছেন যে ভূত এফএম ভীতিদের জন্য না, এটা ভূত এফএম সবার জন্যই, ভীতুরা মানে যিনি ভূত এফএম শুনবেন তিনি সাহসী, তিনি যদি খুব বেশি ভীতু হন তাহলে এই রকম একটা ডিসিশন নিবেনই না যে ভূত এফএম শোনা যায়। আমাদেরকে ছাড়াও সবুজ খন্দকার লিখলেন যে ওয়েলকাম টু, আচ্ছা তিনি হচ্ছে আমাদের 4 বছর যে পূরণ করেছে সেজন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন আমাদেরকে। আমি খুব অদ্ভুত ব্যাপার, আপনি লিখছেন যে ফোর্থ ইয়ার, আমি বললাম 40 বছর, আল্লাহ করুক যে ভূত এফএম 40 বছর পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত ভূত এফএম চলুক। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে আমাদেরকে মেহেদি হাসান শুভ লিখেছেন যে আপুর স্টোরিটা ভালো লেগেছে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে অর্ক লিখেছেন এখানে লিখেছেন, এছাড়াও আমাদেরকে লিখেছেন যে কাভার ফটোটা অনেক ভালো লিখেছেন শাহেদ হাসান অর্ণব সহ আরো অনেকের পোস্ট এখানে রয়েছে, আমি একে একে নিশ্চয়ই সবগুলো পোস্ট পড়ার চেষ্টা করব। চলে যাব এখন একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তার আগে জানিয়ে দিই আজকে আমাদের এই মানে ভূত এফএম চলছে এবং ভূত এফএম 4 বছরের প্রথম এপিসোড আজকে, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আমাদের ভূত এফএম টিম পুরোটা এখানে রয়েছে এবং সুবাইয়াও রয়েছে আমাদের সাথে। সো চলে যাচ্ছি ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
FM, the night comes alive with Gramophone.
সবসময় রেডিও ফুর্তি, রেডিও সময় রাত 12:28, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং সুমাইয়া এবং আপনারা শুনছেন ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন আরো অনেক বেশি হন্টেড উইথ গ্রামীণফোন এবং আপনারা একটু অন্যরকম এবং আমরা সবসময় চাই আপনাদের সাথে নিয়ে বহু দূরের পথ হাঁটতে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায় এবং তারপরে একে একে আপনাদের পাঠানো এসএমএস বা সবকিছু পড়ব। একটা ছোট্ট ঘটনা যাচ্ছি যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছ থেকে আমাদের কাছে সারা এবং তিনি মিরপুর থেকে ঘটনাটি পাঠিয়েছেন, আমি ঠিক তিনি যেভাবে লিখেছেন এক্স্যাক্টলি সেইভাবে আমি পড়ার চেষ্টা করছি। লিখছেন, ভাইয়া সালাম নিবেন, অনেকদিন যাবৎ ভূত এফএমে আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সব এক্সপিরিয়েন্স শেয়ার করতে চেয়েছি কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আজকে আমার লাইফের রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার বাবা রংপুরে একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন, ওখানে বাবা একাই থাকতেন। আমার ছোট ভাই এবং আমার স্টাডির সুবিধার জন্য আমার মা আমাদের নিয়ে ঢাকায় থাকেন। এবার ঈদে আমরা ঈদ করতে রংপুরে যাই বাবার কাছে। আমার বাবা যে বাসাটায় থাকেন সেটা তিনতলা একটা পুরনো বাসা এবং সেটা একটা বিশাল বিল্ডিং। থার্ড ফ্লোরে বাবা একাই থাকেন, সেকেন্ড ফ্লোরে বাবার অফিস, অ্যান্ড ফার্স্ট ফ্লোরে অফিসের সমস্ত মালপত্র রাখার গোডাউন। বাসায় দরকার বাসার ঢোকার সাথে সাথেই আমার কেমন যেন একটা অস্বস্তি হয়, তবুও নিজের মনকে বুঝাই যে বুঝিয়ে চুপচাপ থাকি। এবং রাত্রিবেলায় আমি আমার ছোট ভাইকে যখন ঘুমানোর জন্য যখন বিছানায় যেতাম, আমি এবং আমার ছোট ভাই যখন যেতাম, তখন মাঝে মাঝেই হঠাৎ করে রুমের দরজা খুলে যেত। রুমে এসি ছিল এবং সে কারণে দরজা সবসময় লক করে রাখতাম, তাই এভাবে একটা বন্ধ দরজা খোলার ব্যাপারটা মোটেও আমি সহজভাবে নিতে পারতাম না। রুমে আমার ভাই এবং আমি ছাড়া অন্য কারো উপস্থিতি আমি স্পষ্ট অনুভব করতে থাকি। একই রাতে মানে একটি রাতে আমি জাস্ট ভয়ে ঘুমোতে পারতাম না। যাই হোক, একটি রাতও আমি ভয়ে ঘুমোতে পারতাম না। যাই হোক, কোনো মতে এসব সহ্য করতে করতে অবশেষে 7 তারিখ সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে শান্তি পেলাম যে আজ অভিশপ্ত বাসা থেকে মুক্তি পেলাম। পথে আমাদের বাসটি একটা হাইওয়ে রেস্টুরেন্টের সামনে খাবার জন্য বিরতি দেয়। এই রোডে চলাচলকারী প্রত্যেকটি মানুষ এই রেস্টুরেন্ট এক নামে চেনে। এখানেই আমি লাঞ্চ শেষ করে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের ওয়াশরুমে গেলাম, এবং আমি ছাড়া ওয়াশরুমে আর একটিমাত্র মহিলা ছিল, বাকি সবাই অলমোস্ট বাসে উঠে গেছে। আমি বাথরুম থেকে বের হয়ে দেখলাম ওই মহিলাটিও চলে গেছে। যাই হোক, আমি তাড়াহুড়ো করে হাত মুখ ধুচ্ছিলাম, কারণ আমার বাস এখনই মানে ছেড়ে দিবে এবং এখনই যেতে হবে। হঠাৎ করে আমার চোখ পড়ল মিররে, দেখি আমার পেছনে একটি কালো মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ অর্ধেক ঢাকা ছিল শরীরের আঁচল দিয়ে। আমি অবাক হয়ে পেছনে ঘুরলাম, মহিলাটি আমার থেকে একটা হাত দূরে। সে আমার দিকে তাকিয়ে তার হাত বাড়িয়ে দিল এবং তার হাতে আমার একটি ব্রেসলেট। সে আমাকে বলল, আপা, এটা মনে হয় আপনার। আমি নিজের ব্রেসলেট চিনতে পেরে মহিলাটির হাত থেকে ব্রেসলেটটা নিয়ে ওনাকে বলি যে হ্যাঁ, এটা আমার, ধন্যবাদ। এদিকে আমার বাস ছেড়ে দিবে এমন অবস্থা, আমার ফ্যামিলির সবাই আমাকে খুঁজছে এবং সে তারা খুঁজে পাচ্ছে না। আমি মহিলার সাথে আর কথা না বলে দৌড়ে বাসে গিয়ে উঠি, এবং এক মিনিট লেট করলেও হয়তো আমার বাসটা আমি মানে মিস করতাম। বাসে বসার পর আমি ব্রেসলেটটা হাতে পড়ি। এটা পড়ার সাথে সাথে আমার কেমন অস্বস্তি হতে থাকে এবং আমার হাত ফুলে যায় আর ব্যথা করতে শুরু করে। ব্রেসলেটটার দিকে তাকানোর পর হঠাৎ আমার সারা শরীর কেঁপে ওঠে, শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। আমার মনে পড়ে যে রওনা দেওয়ার সময় ব্রেসলেটটা তো আমার হাতে ছিল না, আমি সকালে গোসল করতে গিয়ে এটা বাথরুমে খুলে রেখে এসেছিলাম, তারপর এটা ওখান থেকে নেওয়া হয়নি এবং এটা এলো কিভাবে? তাহলে এই মহিলা কিভাবে এটা পেল, আর এই মহিলাটাই বা কে? এর কোনো উত্তর আমি মেলাতে পারছিলাম না। ভয়ে আমি সাথে সাথে হাত থেকে ব্রেসলেটটা খুলে বাসের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। সন্ধ্যায় আমি ঢাকার বাসায় পৌঁছালাম। লং জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই ফ্রেশ না হয়ে আমি বিছানায় একটু রেস্ট নিচ্ছিলাম আর ভাবছিলাম আজকের ঘটনাটা। কোনোভাবেই আমি মেলাতে পারছিলাম না কোনো উত্তর, কোনো অস্বস্তি, মানে খুব অস্বস্তি লাগছিল, তাই এটা নিয়ে না ভেবে শাওয়ার নিতে বাথরুমে ঢুকলাম, মুখ ধোবার জন্য ফেস ওয়াশ নিতে গেলাম। এবং আর ঠিক তখনই আমার চোখে পড়ল যে সেই ব্রেসলেটটি আমি রংপুরের বাসার ওয়াশরুমে ভুলে রেখে এসেছিলাম, যেই ব্রেসলেটটি নিজ হাতে আমি বাসের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এটা এখন আমার সামনে ঠিক বেসিনের উপরে। আমি চিৎকার করে আমার মাকে ডাকলাম আর সবকিছু খুলে বললাম। ভয়ে আমি তখন প্রায় নিথর। আমার মা শুনে বিশ্বাস করতে পারছিলেন না এসব, কিন্তু আমার অবস্থা দেখে বিশ্বাস করতে বাধ্য হলেন। মা দোয়া দরুদ পড়ে ব্রেসলেটটাতে ফু দিয়ে এটা পরিয়ে দিলেন আবারও। ওই দিন থেকে আমার প্রচণ্ড জ্বর। এটা 7 তারিখের ঘটনা, আজকে 9 তারিখ। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখনও আমার 100-এর ওপরে জ্বর নিয়ে বিছানায় শুয়ে আছি এবং মেলটা লিখছি। এর আগেও আমার জীবনে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটেছে, তা না হয় অন্য কোনো দিন শেয়ার করব, কিন্তু এই ঘটনার রহস্য আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এটাও কি সম্ভব? যাই হোক, এটা আমার লাইফের অনেক ভয়ঙ্কর একটা ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। সারা, অনার্স ফার্স্ট ইয়ার, মিরপুর 1, আপনাকে অনেক ধন্যবাদ আপনার চমৎকার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি কিছু এসএমএস এ। আমাদেরকে সোবহান এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কষ্টের অথই সাগর, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে। আচ্ছা, তিনি বলেছেন যে গতকাল আমাদের এলাকার একটি মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, খুবই দুঃখজনক ঘটনা, এবং তিনি সেই লাশটা এখন তার চোখে ভাসছে সেটা তিনি জানিয়েছেন। মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে লিখেছেন রাসেল ভাই, আচ্ছা তিনি তার একটা কুকুর ছিল সেটা হারিয়ে গেছে এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, অনেক পছন্দের একটা কুকুর তার। সুমন আমাদেরকে সিলেট থেকে লিখেছেন, এছাড়া আমাদেরকে লিখেছেন কায়েস, আমাদেরকে লিখেছেন রায়হান ঢাকা থেকে, শুভ্র আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিথুন কাঁঠালবাগান থেকে, এছাড়াও গোলাম রাব্বি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সুমন, আচ্ছা সোবাহান, এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এসএমএস করেছেন। এখানে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে পোস্ট দিচ্ছেন, সেগুলো নিয়ে একটু পরে আসছি। আমরা আর একটা ঘটনা যাব। আমাদের সাথে এখানে জয়েন করেছেন কলকাতার একজন বন্ধু যিনি আমাদের রেগুলার লিসনার, আমরা সরাসরি তার কাছে যাব এবং তার একটা চমৎকার ঘটনা আছে, সে ঘটনাটা আমরা আজকে শুনব। আমরা চলে যাচ্ছি তার কাছে।
থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম বিশ্বজিৎ, আমি নিয়মিত ভূত এফএম শুনি আর ওখানে নেটে স্ট্রিম করে শুনতে হয়। তো আমি এখন ঢাকায় এসেছি, তো সেই জন্য ভাবলাম আমার গল্পটা আমি শেয়ার করবো আর কি আপনার সাথে এসে। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মানুষ মরে ভূত হয়, সবাই তো মরে ভূত হয় না, কখনো অতৃপ্ত আত্মা, কোন অতৃপ্ত ইচ্ছে থাকে, কারোর মধ্যে থাকে প্রতিশোধ প্রিয়া। তো আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা আমার নিজের জীবনের ঘটনা, ছোটবেলার ঘটনা, এবং এখান থেকে আমরা দেখছি কিভাবে প্রতিশোধ স্পৃহা থেকে নিয়ে বা মারা যাবার পর সে যখন জানছে তার মৃত্যুর কারণ, সে কিভাবে সে ফিরে আসছে এবং সে তার প্রতিশোধ চরিতার্থ করছে। এটা আমি তখন মনে আছে, আমি তখন ক্লাস সেভেনে পড়ি, পরীক্ষা হয়ে গেছে, গ্রীষ্মকাল, গরমের ছুটিতে আমরা বীরভূমে চলে যেতাম, সেখানে আমার কাকার বাড়ি আছে, সেখানে গ্রামের মধ্যে, সেখানে আমার ছোট ভাইরা আছে এবং সেখানে আমরা অনেক সময় কাটাতাম, প্রতি বছরই যেতাম। ওই বাড়িটা ছিল হচ্ছে বড় রাস্তা থেকে, মেন রোড থেকে একটু ভিতরের দিকে, একটা ছোট মেঠো পথ দিয়ে যেতে হয় এবং সেখানে তাদের বাগান বাড়ি ইত্যাদি সবকিছুই রয়েছে। আমরা খেলতাম কাছাকাছি একটা আম বাগানে, যেটাকে আমরা বলতাম যে হরিদার আম বাগান, প্রচুর আম গাছ থাকত। আম গাছ নিয়ে ওই ওই জায়গাটা নিয়ে বেশ কিছু গল্প আছে, বাট আমরা দিনের বেলা যেতাম এবং সন্ধ্যের পর সেদিকে আমরা পা মারাতাম না পারত পক্ষে। তো ওইখানে একটু অল্প দূরে, একটু আলপথ পেরিয়ে যেতে হতো, একটা শ্মশান ঘাট ছিল, যেখানে ছিল একটা পুরনো প্রাচীন কালী মন্দির। সেখানে পুজো হতো বিভিন্ন সময়, পুজোর সময় লোকজন যেত সেখানে, অন্য সময় বড় একটা ভিড় করত না। তো ওইখানে একজন আরোদার থাকতেন যিনি অসুস্থ হয়ে পড়েন এক সময়। তো আমরা এবং সেখানে সেই সময় কোনোভাবেই অনেক চিকিৎসা তাকে করানো হয়, কলকাতায় এনে চিকিৎসা করানো হয়, কোনোভাবেই তার রোগ সারানো সম্ভব হচ্ছিল না এবং ডাক্তাররা সবাই জবাব দিয়ে দিয়েছিল যে একে আর বাঁচানো সম্ভব না। তো কুসংস্কার মনে হতে পারে, সেই সময় এক তান্ত্রিক সেই জায়গায় আসে এবং সেই শ্মশান ঘাটে সে আস্তানা গাড়ে এবং সে অ্যাপারেন্টলি বলে যে এটা তার পক্ষে সে সারিয়ে তুলতে পারে আর কি। এবং সেও নানা বহুদিন ধরে চেষ্টা করতে থাকে জলপড়া ইত্যাদি করে। এগুলো আমি নিজে কোনোদিনই বিশ্বাস করতাম না, আজও হয়তো পুরোপুরি করি না। এবং সে যখন কোনো রাস্তাই পাওয়া যায় না তাকে বাঁচিয়ে তোলার, তখন বলে যে এটাকে কি একটা বলে, এটার একটা নাম আছে, এটাকে বোধহয় বলে জলপড়াই বলে, যে একটা কি থাকে না, যে একটা ডাব থাকে, সেই ডাবটাকে খুলে নিয়ে উপরটাকে কেটে ডাবের সেই পানি ভর্তি ডাবটাকে নিয়ে রাতের বেলা নিশি ডাকা, রাইট, নিশি ডাকা, হ্যাঁ, তো সেটাকে নিয়ে শহরের মধ্যে বা গ্রামের মধ্যে সে চলতে থাকে এবং যার নাম ধরে ডাকে সে যদি সাড়া দেয় তখন সেই ডাবের মুক্তি বন্ধ করে দেওয়া হয় এবং তখন বলা যায় যে তার যে প্রাণশক্তি সেটা নাকি তার মধ্যে সঞ্চারিত হয় এবং সেই ডাবের পানি যদি তাকে খাইয়ে দেওয়া যায় তাহলে সে নাকি জীবন ফিরে পায়। এটা কারোর কাছে কুসংস্কার হতে পারে, কেউ বলতে পারেন এগুলো বুঝলো কি গল্প, বাট আমি যেটা বলছি সেটা একেবারেই মানে সামনে চোখে দেখা ঘটনা। তো এইভাবে তারা সেই তান্ত্রিকের শরণাপন্ন হয় এবং সেই তান্ত্রিক বলে যে কোনো একদিন রাতে সে নাকি এইভাবে বেরোবে। তো আমরা তো সবাই খুব সাবধানে থাকতাম, আমাদের বলে দেওয়া হয়েছিল যে তোমরা রাতের বেলা কেউ ডাকলে সাড়া দেবে না এবং এক শনিবারের রাত ছিল যেদিন বলা হয়েছিল সে নাকি গ্রামের মধ্যে এইভাবে বেরোবে আর কি। তো সেদিন রাত দশটা থেকেই আমরা নর্মালি এগারোটা সাড়ে এগারোটায় শুতে যেতাম, দেখছি ঘুমে চোখ ভারী হয়ে আসছে বা আমরা মনে হলো যেন অন্যদিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে এবং আমরা সবাই এটা অনুভব করি আর কি। তো আমার কাকিমা যিনি ছিলেন তিনি বললেন যে এর একটা ওষুধ আছে, তিনি ওই মানে লাল মরিচ আর কি, উনি সেটাকে চাটুতে দিয়ে পুড়িয়ে এমন একটা গন্ধ টন্ধ তৈরি করে যাতে আমাদের ঘুমটুম দেরি করে আসে বা না আসে, যাতে ঘুমিয়ে না পড়ি, কারণ ঘুমের মধ্যেই মানুষ এইসব ডাকে সাড়া দেয় বা ইত্যাদি এই ধরনের বিষয়গুলো ঘটে আর কি। তো সেই রাতে যথারীতি গভীর রাতে আমরা শুনতে পাই যে কেউ একজন আসছে এবং নাম ধরে ডাকছে, পাড়ার বিভিন্ন মানুষের নাম ধরে ডাকছে। আমাদের বাড়ির পাশ দিয়েও সে চলে যায়, আমার কাকার বাড়ির পাশ দিয়ে, এবং আমাদের কারোর নাম ধরে সে ডাকে না, বাট বিভিন্ন নামে আমরা তাকে ডাকতে শুনতে পাই। আমার যে ছোট ভাই সে সাহস করে ব্যালকনির দিকে যায় এবং দেখার চেষ্টা করে যে কি বৃত্তান্ত বা কাউকে দেখা যায়। খুব অদ্ভুত বিষয় যে মানবীয় বা মানুষের শরীর ধারী কাউকে দেখা যায়নি, যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একটা চতুষ্কোণ বস্তু যেটা এবং সিঁদুর এবং তেল মাখা খুব চকচকে, তার মাথায় একটু জটাধারী মাথা আর কি,
এবং চারকোনা,
এবং চারকোনা সেটি, এবং সেটি এত স্মুথলি যাচ্ছে রাস্তা দিয়ে যে মনে হচ্ছে অলমোস্ট যে মাটি থেকে উঠে সেটি যাচ্ছে আর কি,
হাওয়ায় ভেসে অনেকটা,
অলমোস্ট হাওয়ায় ভেসে যাচ্ছে এরকম একটা ভাবে যাচ্ছে আর কি, সেইটি দেখতে পায়। তো পরের দিন সকাল হয়, যথারীতি দিন শুরু হয়, কর্মব্যস্ত জীবন, মানুষ তার কাজ শুরু করে দেয়া যায়, পাশে আমাদের একটা মার্কেট ছিল সেখানেও প্রচন্ড কিছুই খবর পেলাম না আমরা, কিছুই হয়নি আর কি দেখা গেল যে। তো আমরা তখন কয়েকজন মিলে বেরোলাম দেখার জন্য যে আসলে কি হয়েছে, যে আমরা দেখে আসি যে কেউ আসলেই মারা গেল কিনা, নাকি সেরে উঠলো কিনা, যে আরোদ্দার যে অসুস্থ হয়ে পড়েছিল। তো আমরা ওই যে আমবাগানটিতে খেলতে যেতাম, হরিদার আমবাগান যেটাকে বলা হতো, সেখানে গিয়ে হঠাৎ করে জানতে পারলাম যে তিনি আগের দিন রাত্রে মারা গেছেন।
আচ্ছা,
তিনি মারা গেছেন এবং তার হার্ট অ্যাটাক হয়েছে, তিনি সুস্থ সবলই ছিলেন এবং আমরা গিয়ে দেখলাম সেখানে তার মৃতদেহ রয়েছে, সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো তিনি এবং সবাই এসেছে এবং তিনি ওই গ্রামের ছিলেন না, পাশের গ্রামের ছিলেন বেসিক্যালি, এবং সেখানে অনেকে এই তান্ত্রিকের আসার কথা জানেন না, এবং তান্ত্রিক সেই রাতে সেই গ্রামে পাশের গ্রামে গেছেন কিনা সেটাও আমরা আর কিছু বলিনি, সেটা দেখে আমরা সেটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি চলে আসি। আর তারপরে যেটা হয়েছিল, ওই যে আরোদ্দার যিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার নামটা আমার মনে পড়ছে না এখন, তিনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। তো আমরা ভাবলাম হয়তো তান্ত্রিকই এই কাজ করেছে। দিন সাতেক বাদে বিদ্যুৎ স্পৃষ্ট হতেই মারা যান।
আচ্ছা,
আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হয় বজ্রাঘাতে তার মৃত্যু হয়, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়,
কিন্তু খুব অস্বাভাবিক, মানে মৃত্যু স্বাভাবিক,
খুব অস্বাভাবিকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনি মারা যান। এবং তাকে যে বাঁচিয়ে তোলার ব্যাপারটা ছিল সেটা আসলে সফল হয়নি, কারণ একেবারেই সাত দিনের ভেতরে পাশের গ্রামে হরিদা মারা গেলেন এবং তারপরে এই যা চিকিৎসা চলছিল তিনিও আসলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যান আর কি। এখন এর কিছু জিনিস আমাদের জীবনে ঘটে যার বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না, আমি জানি না এটা কতটা তান্ত্রিক, কতটা দৈব, কতটা কাকতালীয় ঘটনা, বাট এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম ঘটেছিল। এবার শ্রোতা যারা শুনছেন তাদের খুশি হবে
না, আমার কাছে সবচেয়ে আজব লাগলো যে আমি এই শেপটার কথা বা এই ব্যাপারটা নিয়ে আমি জানতাম না, নিশ্চয়ই ডাকার যে কথাটা বললেন, যাই হোক পুরো পরিচয়টা সবারকে সবাইকে দিলাম না আমরা, আমরা শুনলাম একটা চমৎকার ঘটনা এবং আমরা একটা ছোট বিরতিতে যাব, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, এবং একটু পরে আমরা ফিরে আসছি আরো আপনাদের। আচ্ছা, অনেক SMS রয়েছে, আমি কিছু SMS পড়ি। আমাদেরকে বনি SMS করেছেন DMC থেকে, ঢাকা মেডিকেল থেকে। অমিত চৌধুরী আমাদের SMS করেছেন ফার্মগেট থেকে। খালিদ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে স্টোরিটা সুপার ডুপার। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আহমেদ শিকদার গোপালগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন ইমা, এছাড়া আমাদেরকে আনোয়ার মিরপুর 11 থেকে SMS করেছেন এবং বলছেন কেমন আছেন। মনির আমাদেরকে SMS করেছেন কোনাবাড়ি গাজীপুর থেকে এবং তিনি লাইট অফ করে ভূত FM শুনছেন। আমাদেরকে SMS করেছেন রকিবুল এবং তার কাছে এখনো পর্যন্ত ভয় করছে না, তিনি লিখে জানিয়েছেন। খালেদ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে SMS স্টোরিটা সুপার ডুপার। আমাদেরকে আহমেদ শিকদার অ্যালিন এস এম এস করছেন আমাদেরকে আরো অনেকেই। সোহাগ আমাদের এস এম এস করছেন নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, আমাদেরকে এস এম এস করছেন শিমুল, তিনি ভূতেফ অনেক পছন্দ করেন সেটা লিখেছেন। দেবদাস আমাদের এস এম এস করছেন এবং আমাদেরকে এস এম এস করছেন দেখতে পাচ্ছি রাব্বি, তিনি ক্লাস নাইনে পড়েন। আমাদেরকে আচ্ছা বরিশাল থেকে আরেকজন রাব্বি এস এম এস করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূতেফএম এবং তিনি অনেক ভয় পেতে চান। বাঁধন আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে এবং তিনি ভূতেফএম এর জন্য অনেক উইশ করেছেন। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ইলা, এছাড়াও মিমি আমাদের এস এম এস করছেন খুলনা থেকে এবং তিনি বলছেন ভয় লাগে তো। আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে এস এম এস করে লিখেছেন নাইস। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আপন সাহা এবং তিনি বলছেন স্টোরিটা খুব ভালো লাগলো। রোমেল আমাদের এস এম এস করেছেন লিখেছেন হ্যাপি বার্থডে ভূতেফএম। আমাদেরকে রনি যশোর থেকে এস এম এস করেছেন আমাদেরকে বিপ্লব এবং তিনি লিখেছেন আই লাভ ভূতেফএম। বাঁধন রাজশাহী থেকে এস এম এস করেছেন, তিনি ভূতেফএম এর জন্য উইশ করেছেন। ঈশিকা আমাদের ফার্মগেট থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ভয় পেয়ে যাচ্ছি তো। আমাদেরকে শিপলু এস এম এস করেছেন জিঞ্জিরা থেকে এবং তিনি বলছেন যে আচ্ছা তিনি কি বলছেন এটা আমি পড়তে পারলাম না, তার আগে চলে গেল এস এম এস টা। রায়হান আমাদের হরিয়ান রাজশাহী থেকে এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। এছাড়া আরো অনেকেই ফেসবুকে আমাদেরকে বিভিন্ন কমেন্ট করছেন, সেগুলো আমরা একটু পরেই পড়ব। আপনাদেরকে ছোট বিরতি দিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসবো, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি সাথে এবং এই মুহূর্তে ঘুরিতে সময় 12:51 এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকেই আমাকে এখানে কমেন্ট করেছেন, অনেকেই মহসিন মুন্সি আমাদের বলেছেন যে গল্পটা অনেক তার কাছে ভালো লেগেছে। আমাদেরকে মাসুদ রানা মিজান লিখেছেন যে ভূত এফএম অসম হয়। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে সুব্রত বিশ্বাস খলিলপুর থেকে তিনি শুনছেন ফেসবুকে লিখেছেন। মোহাম্মদ তালুকদার আমাদেরকে লিখেছেন তার কাছে ঘটনাগুলো খুব আজগুবি লেগেছে যদিও ফেসবুকে তিনি লিখেছেন। আমাদেরকে মিঠুন মৃধা এস এম এস করেছেন, কমেন্ট করেছেন এখানে এবং তিনি বলছেন যে এই রাতটা বৃষ্টি হচ্ছে এবং ভূত এফএম মনে হয় ভয়ঙ্কর ভালো কাটবে, সেটাই তিনি বলছেন। আমাদেরকে এছাড়াও এখানে কমেন্ট করেছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট করেছেন ভূত এফএম মাস্ট, তিনি বলছেন যে হরবল হবে আজকে। এছাড়াও আমাদেরকে এছাড়াও কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি স্বরূপ সাহা এবং তিনি বলছেন আজকে আশা করি যে আজকেও ভালো হবে। আমাদেরকে এছাড়াও কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি এমডি মামুনরা আরজে, ওকে। আমাদেরকে আলামিন ভালো মানুষ আমাদেরকে এখানে কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কুসুম আক্তার শ্রাবণী এবং অনেক ভালো হবে আজকের ভূত এফএম, তিনি তাই লিখেছেন। এবং তাপস চন্দ্র আমাদেরকে লিখেছেন যে ওয়েট করছি ভূত এফএম জন্য, বেশ আগে এখানে কমেন্ট করাটা আর কি। আমাদেরকে আফরোজা মিথিলা এখানে কমেন্ট করেছেন। এছাড়াও কমেন্ট করেছেন সুপ্ত রাহান হিমু, লিখেছেন অনেক ভয়ঙ্কর ছবি। এবং আমাদেরকে এখানে আপন ইসলাম সাগর লিখেছেন যে ফাটাফাটি পিকচার। যাই হোক, এস এম এস আসছে আমাদের কাছে অনেক। আমাদেরকে জয় লিখেছেন যে হাই রাসেল ভাই, তিনি লিখেছেন যে ভূত এফএম তিনি এনজয় করছেন, তার এস এম এস করে বোঝাচ্ছেন। আমাদেরকে এছাড়াও নাজ ধানমন্ডি থেকে এস এম এস করেছেন এবং 3 বছরের মেয়ে এখনো তার সাথে জেগে আছে এবং ভূত এফএম শুনছে এবং তিনি লিখছেন যে শি লাভস ভূত এফএম। আর নামটা লিখেননি, তাহলে তাকে অনেক তার জন্য অনেক শুভকামনা থাকলো। প্রিন্স আমাদেরকে কচুক ক্ষেত থেকে এস এম এস করেছেন এবং তিনি লিখেছেন ভালো লাগছে। প্রতীক চিটাগং থেকে আমাদের এস এম এস করেছেন এবং সব বন্ধুরা মিলে ছাদের উপর তারা ভূত এফএম শুনছেন। আমাদেরকে দুর্জয় এস এম এস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি জিসান, এছাড়াও রাব্বানি আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে স্টোরিগুলো সুপারহিট। আমাদেরকে নরসিংদী ঢাকা থেকে এস এম এস করেছেন, ছোট না আমাদের এস এম এস করেছেন কোনাপাড়া থেকে। ফুয়াদ নাহিন আমাদের এস এম এস করেছেন এবং ভূত এফএম এর জন্য উইশ করেছেন। আমাদেরকে এস এম এস করেছেন শুভ্র চট্টগ্রাম থেকে। এছাড়াও কানিজ আমাদের এস এম এস করেছেন বরিশাল থেকে। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। যদি আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @ রেডিও ফুর্তি .fm, which is bhwtfm @radioforti.fm আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই যারা ঘটনা পাঠাচ্ছেন উল্লেখ করুন যে ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে নিজে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান অবশ্যই অবশ্যই তাদেরকে ফোন নাম্বারটা উল্লেখ করতে হবে যাতে আপনাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারি। যাই হোক, চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি প্রথম আমাদের সাথে শেয়ার করছিলেন, পাপড়ির কাছে যাব। এবং এই ঘটনাটা একটা আয়নাকে নিয়ে, খুবই অদ্ভুত ব্যাপার, আয়না যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমরা আয়না নিয়ে আগেও অনেক ঘটনা শুনেছি, এবং আয়নার ভেতরে আরো কোনো কিছু আছে কিনা এটা আমরা কতটুকু জানি আসলে। আমরা যে জিনিসটা দেখি যে ছায়াটা পড়ে, সেই ছায়াটা কি আমাদের সে আয়নার ভেতরে পড়ছে নাকি আয়নার ভেতরের কারো ছায়া, আমরা কিন্তু জানি না। আয়নাটা একটা রহস্যময় জিনিস কিন্তু, এবং আমরা অনেকবার ভূতেফে মনে হয় উল্লেখ করেছি, অনেকেই এসে বলেছেন যে রাতের বেলায় আপনি যখন ওয়াশরুমে যাবেন দয়া করে চেষ্টা করবেন আয়না দিকে না তাকাতে। হ্যাঁ, কিছু আছে আপনার বাথরুমে বা ওয়াশরুমে সেটা নয়, বাট আয়নার দিকে তাকিয়ে আপনি ভুল করে অনেক কিছু দেখে ফেলতে পারেন, আপনি অনেক কিছু ভেবে ফেলতে পারেন, অনেক ভুল কিছু দেখে ফেলতে পারেন, আবার এরকম হতে পারে যে শুনেই সেখানে কিছু থাকতেও পারে। সো ঘুমের ঘোরে আয়নাটার দিকে তাকিয়ে না থাকাটাই ভালো, ঘুমের ঘোরে আয়না না দেখাই ভালো। যাই হোক, আমরা আয়না নিয়ে একটা ঘটনা শুনব পাপড়ির কাছে, যে যে আয়নাটা বহু দিন ধরে তাদের বাসায় ছিল এখন নেই, কেন নেই সেটাই ঘটনা।
শিবরাসন ভাইয়া, পাপড়ি এগেইন। আসলে আয়নার বিষয়টা যেটা বললেন, আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অনেকেই আছে যারা আমার রুমে গেলে খুব বিরক্ত হয়, মানে একটা জিনিস তার অ্যাবসেন্স। একটা মেয়ের ঘরে ইউজুয়ালি কি থাকে, আমরা দেখি যা যা থাকা উচিত, সাজার জিনিস টিনিস হাবি যাবি, এগুলো তো ইউজুয়ালি যারা ইউজ না করে সেটা অন্য বিষয়, বাট আয়নাটা ছেলে মেয়ে সবার ঘরেই আছে। আমার ঘরে কোনো আয়না নেই, ঠিক আছে, আমার রুমে কোনো একটা আয়না নেই, ইভেন আমার বাথরুমে আছে, আমার বেসিনে আছে, ছোট ভাই রুমে আছে, আমার রুমে নেই। কেন তো সেটা আজকে তাদেরকেও ক্লিয়ার করছে, আমি আসলে তাদেরকে ওইভাবে ডিটেইল আমার বলা হয়নি। আমার এই জিনিসটা আমি ফার্স্ট রিয়েলাইজ করি বেশ কয়েক বছর আগে। আমাদের বাসায় একটা আয়না ছিল, অনেক পুরনো আয়না, নিয়ার বাই একশো বছর হবে না, নিয়ার বাই একশো বছর,
অনেক পুরনো।
এটা আমার নানার আমলের একটা আয়না, এবং আমার নানা, আমরা অরিজিনালি ঢাকা, সো নানার একটা ইয়া ছিল যে সদাগর টাইপের, এইসব লোকদের সাথে তার ইন্টিমেসিটা বেশ ভালো ছিল। ওই আয়নাটা আমার নানা, আমি জানি যে কিনে বানিয়েছে, মানে কাঠের ফ্রেম করা, যেটা আমরা অ্যান্টিক প্রোডাক্ট গুলো ইউজুয়ালি দেখি, সো অনেক সুন্দর একটা আয়না আমার ঘরে ছিল। সে আয়নাটা একটা সময় হয় যে, মানে আমি ভাবলাম যে আমার আয়নার পেছন সাইডটা একটু ভারী, মানে পেছন দিকটা আমি ভাবলাম যে একটু চেঞ্জ করে আমি ওয়ালের সাথে সেট করলে পেছনের তাহলে একটা এক্সট্রা কাট আছে সেটা খুলে নিতে পারবো, বা ওয়ালের সাথে স্ট্যান্ড করলে ওইভাবে। এটা অন্যান্য সময় হ্যাং অন ছিল, মানে একটা স্ট্যান্ডের সাথে মানে সামনের দিকে করা ছিল, ওয়ালে আমি কখনোই দিইনি। আয়নাটা নিয়ারবে আপনার 4-4.5 feet। আয়নাটা যখন আমি দিব, কার্পেন্টার এনে পেছনে একটা এক্সট্রা পার্ট ছিল যেটার জন্য আমি ওয়ালে ঝুলাতে আমার প্রবলেম হচ্ছিল, পার্টটা খুলে ফেলি ওয়ালে ঝুলাই। এর কিছুদিন পর থেকে, প্রায় 3-4 দিন পর থেকে একটা অদ্ভুত জিনিস হয় বাসার মধ্যে, যতসব আজগুবি বিষয় হতে থাকে।
যেমন
মানে ঘরে জিনিস পাচ্ছি তো পাচ্ছি না, লাইট ফ্যান অটোমেটিক্যালি সুইচ অন অফ হয়ে যাচ্ছে, তারপর বাসায় বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে, তারপর আম্মার প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে, এইরকম কিছু জিনিস তো ওটা হতেই পারে, হয়তো সাডেন কোনো বিষয়ে। একটা জিনিস যেটা হলো, আমি ছোটবেলায় আমার সমস্যাটা ছিল যে আয়না এবং ছায়া এই দুটো জিনিস নিয়ে আমি ভীষণ খেলা করতাম, তো মিরর ইমেজ অ্যান্ড শ্যাডো এই দুটো আমার মানে একটা খেলার একটা মেইন পার্ট ছিল, যার কারণে আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেকটা সময় ওয়েস্ট করতাম। তো ওয়েস্ট আসলে আয়নার সামনে দাঁড়িয়ে অনেক কিছু রিয়েলাইজ করতাম। আর পার্সোনাল লাইফে আমার একটা জিনিস যে আমি ইউজুয়ালি নিজে একটু চাপা স্বভাবের, কারোর সাথে কষ্ট পাওয়ার মতো বা কারোর সাথে হিট করে কখনো কথা, মানে স্ট্রিক্ট বা কখনো কারোর সাথে বাজে ইউজুয়াল যে আমাদের মেয়েদের যে স্বভাবগুলো থাকে, এই জিনিসগুলো আমি করি না বসে, গল্প করা, গিবোধ করা, এ ঘরে কি হয়েছে, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। এই আয়নাটাতে আমি 3-4 দিন পরে যেটা শুরু হলো, ঘরের এই অ্যাবসেন্স জিনিসগুলো শুরু হয়, এরপর আমি আমার মধ্যে যে জিনিসটা আমি ফিল করি যে আমি এর সাথে তার সাথে সবার সাথে আজে বাজে বিহেভ শুরু করি, যাদের সাথে আমি কথা বলি না তাদের সাথে গিয়ে এক প্রকার গিবোধ করা টাইপে শুরু করতে থাকি, এবং আমার মধ্যে একটা জিনিস কাজ করতে থাকে যে ওর নামে বড় করলেই আমি বড় হব, ওকে ছোট করলে আমি বড় হব, ওর কাছে বাজে কিছু বললে আমি ভালো হব, এর সাথে তার সাথে সবার সাথে একটা প্যাথ ক্রিয়েট করাটা আমার মধ্যে একটা মানে খুব ভয়ঙ্কর ভাবে আমার মধ্যে চলে আসে, যেটা আমার জন্ম থেকে আমার মধ্যে কখনোই ছিল না। এবং আমি খুব মজা পেতাম, এটা আমি ফিল করতে পারি যখন আমি ঘর থেকে বের হই, আমার বাড়ি বা আমার ঘর আমার আশেপাশে যখন আমি থাকি, তখন আমি কি করেছি, আমি গিলটি হই, আমি খুব খারাপ আমার লাগে। তারপরে আমি আবার বাসায় এসে যখন এটার দিকে আমি দেখছি বা কোন ভাবে এটাতে অ্যাটেনশন দিচ্ছি, আমি আবার সেম কাজটা করছি এবং নতুন স্পিরিট নিয়ে আমি আবার কাজটা করছি। এভাবে হতে হতে আমি না, এভাবে আমি একদিন বাসার বাইরে গেলাম এবং খুব ভালো মতো চিন্তা করলাম যে আসলে এটা আর এভাবে কন্টিনিউ করতে দেওয়া যায় না, কারণ হয়তো আমারই সমস্যা। তাহলে আমি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবার রেডি করছি, হয়তো এটা আমার কোনো প্রবলেম হচ্ছে। আমি আয়নাটাকে আমি খুলে আমি এক সাইডে রেখে দিলাম বারান্দার দিকে। তো এটা আমার কাজিন তানা আপু দেখলো, দেখার পরে বললো যে এত সুন্দর একটা জিনিস তুই বাইরে ফেলে রেখেছিস, তাহলে এটা আমায় দিয়ে দে। আমি বললাম নিয়ে যাও। তা আমার মনে হয়েছে যে দেখো ও ইউজ করতে চাইছে করুক, এবং ওর আবার অ্যান্টিক বা এই ধরনের জিনিসগুলোতে তার খুব ইন্টারেস্ট ছিল। সে নিয়ে গেল তার ঘরে, নিয়ে যাওয়ার পরে দেখলাম মানে সে ফার্স্টে সিক হলো, তার একটু মানে কাশিটা ভালো হচ্ছিল না, তারপর লাংসে এটা হয়েছে সেটা হয়েছে। খুব স্ট্রং একজন মানুষ, ও কর্পোরেট একজন মানুষ, যে কিনা এগুলো বিশ্বাস করার মতো মানে এই ধরনের কিছু না। তার পার্সোনাল লাইফে প্রবলেম হওয়া শুরু করলো, ভাইয়ার সাথে তার এমন একটা পর্যায়ে চলে গেল যে সেপারেশন টাইপের, মানে অনেক জঘন্য দিকে যাচ্ছে এবং কোনোভাবেই সে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না, অফিস কামাই করছে, বিভিন্ন রকম প্রবলেম। তো এই আপুটা আমায় রিড করতে পারতো এবং সে আমায় বললো যে কোনো প্রবলেম, আমি ওকে বললাম কোনো প্রবলেম, ও আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকালাম, সে বললাম যে তাহলে আয়নাটা বাদ দাও। এরপরে ও আয়নাটাকে বাইরে বের করে আবারও সে বারান্দায় রাখলো। রাখার পরে যেটা হলো যে আমাদের ভাইয়া ছিল হাদি ভাই, উনি আয়নাটা নিয়ে গেল, বললো বাপরে আয়নাটা পড়ে আছে আমি আয়নাটা নিয়ে যাই। তো আমার ঝাপু পুষ্পাবু বলছে যে আয়নাটা এখানে এখানে ফেলে না রাখে, এতে এত অ্যান্টিক ভ্যালুও আছে, তুই তাহলে দিয়ে দে। আমি পুষ্পাবু এটা আছে থাক কাউকে দেওয়া দরকার, আচ্ছা নিয়ে যাক, এরকম কথা রাখ পরে সে নিয়ে গেল। সে একা থাকতো, একা থাকতো মানে একটা জিনিস হলো যে তার অনেক রকম প্রবলেম হতে থাকতো, তার একটা কনফার্ম জব সেটা ক্যান্সেল হয়ে গেল, রেজাল্ট খারাপ হচ্ছিল, তার চাচা মারা গেল, তারপরে সে ফিজিক্যালি ইঞ্জুরিড হলো, অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ি থেকে আসার সময়, যেটা কখনই হয় না, আসলে হতেই পারে মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট, কিন্তু এতগুলো ঘটনা তো একসাথে মানে আমি কোইন্সিডেন্স বলতে পারি না। এরপরে তখন আমার খালামণি ছিলেন লাইভ, তো খালামণিকে আমি মানে কথায় কথায় বলছিলাম যে খালামণি তুমি এই আয়নাটা মনে হয় কুফা, মানে এমনি জাস্ট কথার পারপাসে বলছিলাম। খালামণি বলে যে না, নানা এটা কি একটা জিনিস বানালো, তো নানা তো এটা বানাই নাই, কারণ আমার খালামণি আসলে অনেক হিস্ট্রি জানতো, বলছে এক সদাগর এরকম নৌকায় করে নিয়ে আসছে, তো না তো নানা এটা কিনে নিয়ে আসছে। তা বললাম এটা কিনে নিয়ে আসছি, এটা এত ভারী একটা পাল্লা ছিল পেছনে, এটা আমি খুললাম, এতদিন তো ছিল কই, এতদিন তো প্রবলেম হয়নি, এটা তো আমাদের অনেক দিন ধরে। তো এরপরে আমি বললাম যেটা আমি খুলেছি, খোলার পরে যে পার্টটা ভারী পার্টটা ছিল সেখানে একটা চিরুনি ছিল, পিতলের চিরুনি, ঠিক আছে, ইউজুয়ালি পিতলের চিরুনি মানুষ ইউজ করে না,
পিতলের ছিল এটা,
হ্যাঁ পেছনের যে পার্টটা ছিল সীসার পেছনে, এটার এখানে একটা পিতলের চিরুনি এবং দুটো স্টোনের আংটি ছিল।
আচ্ছা,
আংটি দুটো আমি ফেলে দিই, কার্পেন্টার কাজ করে নিয়ে যাবো, মানুষের নিয়ে যান। এরপর থেকে আসলে ঘটনাগুলো শুরু, যাই হোক আমি এটা উনি আবার ফ্লোর নিয়ে আসলো, আপনি তোমার আয়নাটা আসলে আমার এখানে স্যুট করছে না, এটা পুরো ভেঙে যেতে পারে, আসলে এক্সাক্ট রিজনটা কেউ বললে তো হাস্যকর মনে হবে। এরপরে আমাদের বাসে যখন আয়নাটা মানে আমার ঘরে ছিল, এর মাঝে আমি একটু মিসিং করেছি, আমাদের কাজের মেয়ে আসছে, ওই তো সিলেট থেকে মানে পাহাড়ি টাইপের পাহাড়ি জায়গার মেয়ে, তো সে মানে প্রথমে একটু মনমরা ছিল, এখন সে কাজ করবে না, সে কিন্তু এই ধরনের কোনো ঘটনাই জানে না আমার বাসায় যেসব হয়েছে বা কি, আসলে বলার মতো তো কোনো ঘটনা হয়নি। ও আমায় বলছে যে আমি কাজ করবো না, সে ভীষণ ভয় পেয়েছে, কি হয়েছে আপু, পুষ্পাপু জিজ্ঞেস করছে কি হয়েছে, তুমি থাকবে না কেন, আপনাদের বাসায় এই আয়নাতে আমি একটা মেয়েকে দেখেছি, একটা ছোট মেয়েকে, কতটুকু মেয়ে, আমাদের ওই পাশে একটা পিচি ছিল, ওকে দেখায় বললো যে ওই লামিসা বেদার সমান, আমার কাজিন লামিসা বেদার সমান, ছয় সাত বছর, সরি হ্যাঁ ছয় সাত বছরের একটা মেয়ে, আমাদের ছোট মেয়ে তো আমাদের বাসায় নেই, আমরা আমরা এই কয়জনই মানুষ, এবং সে একবার দুবার দেখেছে কিন্তু সে থাকবে না, ঠিক আছে, এবং সে আয়নার মধ্যে দেখেছে ভেবেছে হয়তো ওই পাশ থেকে বা কিছু, আমি থাকবো না, সে কান্নাকাটি এত কিছু থাকতে সে রিজন এটাই দেখিয়েছে। তো সে চলে যায়, ইউজুয়ালি আমি আয়নাটা আবারও সেই বাইরে রেখে দেওয়া হয়, এবং আমাদের যেটা হয় এই আমাদের যেখানে একজন ছিলেন যিনি আমাদের প্রতিদিন আমাদের নিউজ পেপার গুলো তার কাছে আমরা সেল করতাম, মানে পুরোনো জিনিসগুলো আমরা তার কাছে সেল করতাম, তো উনি আসে, আসার পরে যে আমাকে বলছে যে আম্মা আয়নাটা পড়ে আছে, আমি কি নিয়ে যাবো? আচ্ছা নিয়ে যান নিয়ে যান। আমার তখন আর হিতে হিত জ্ঞানটা ছিল না যে আসলে আয়নাটা আমার দেওয়া উচিত না, নিয়ে যান, কিছু না ভেবেই তাকে বলেছি। সে নিয়ে যায় এবং এরপরে তাকে আমরা আমাদের এরিয়াতে কখনই দেখিনি, লোকটা একটু এজ ওল্ড ছিল, মানে কখনই তাকে দেখতে পাইনি। অন্য একজন আসে, সে আসে, বাট ওকে আমরা কখনো দেখিনি। আয়নাটা আমাদের বাসার নিচে, সেম ভাবে আয়নাটা আমাদের বাসার নিচে রয়ে গেছে, হয়তো সে দিয়ে গেছে বা কিছু, আই ডোন্ট নো, আয়নাটা রয়ে যায়। তো একটা
সময়
হ্যাঁ আমার বাসার নিচে, যে আমাদের কলাপসল গেটের নিচটাতে আয়নাটা রেখে যায়। তো এটা নিয়ে মানে চিল্লাপাল্লা যে আয়না এখানে কে ফেলেছে, আমি আয়নাটা নিয়ে আসি, আয়নাটা ভাঙেও নাই কিছু, মানে পুরনো হওয়াতে ভেতরের শিশাটা একটু জাস্ট ঘোলাটে বাট নষ্ট হয়ে যায়নি। নিয়ে এসে আমি ভাবলাম আয়নাটা ফেলে দিয়ে আমি মানে শুধু কাটটা ফ্রেমটা রাখবো, মানে সাইডের যে অ্যান্টিক যে জিনিসটা আছে ওটা রাখবো। পরে আমাকে একজন মানে পার্সোনালি আমার খালামুনি আমাকে বললো যে ব্যাপারে তোমাকে এটা নিয়ে কিছু করতে হবে না, এটা এমন একটা কোথাও রেখে দাও এমন একটা কিছু। এটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা ঢেকে রাখলে বা এই ধরনের কিছু হচ্ছে না, আয়নাটার দিকে কেউ কখনো কনসেন্ট্রেট করলে, আই কন্টাক্ট হলে, আয়নাটার দিকে দেখলে তারপরেই সে প্রবলেম গুলো এবং যে নিচ্ছে কোনো কোনো ভাবে সেই কোনো কোনো কিছু ইনসিডেন্স ফেস করছে। এরপর আয়নাটা আমি একজনকে দেই যে এটা নিয়ে এখানে আপনার শিকদারের এখানে একটা অ্যাবান্ডেন্ট প্লেস আছে, ওইখানে আয়নাটা রেখে দেওয়া হয়েছে, মানে অনেক ওয়েস্টেড জিনিসের সাথে আয়নাটা রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে লাস্ট আয়নার বিষয়টা। এই কারণে আমার ঘরে কোনো মিরর আমি রাখি না। হয়তো এটা আপনি যেটা স্টার্টিং এ বললেন যে আয়নাটা আসলে অনেক কিছুই অনেক অর্থবহ বা অনেক অর্থ ছাড়া অনেক কিছু আমরা হয়তো দেখে ফেলি এবং হয়তো ঘুম থেকে চট করে দেখে ভয় পেয়ে যাওয়ার মতো। আর ছোটবেলার যে প্রবলেমটা ছিল সেটা তো আছেই, আমি আয়না বা শ্যাডো এই জিনিসটা নিয়ে এখন আর বেশি এক্সপেরিমেন্টাল কিছু করি না। থ্যাংক ইউ,
অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি মাঝখানে একবার বলেছিলেন যে আসল ঘটনা শুনলে অনেকেই হাসবে, আমি জানি না যে অনেকে হাসছেন কিনা, বাট একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন ঘটনাটা শোনার সময় যে প্রবলেমটা কখন শুরু হয়েছিল। প্রবলেমটা শুরু হয়েছিল যখন পেছনের অংশটা আয়নায়, আয়নার পেছনের অংশটা খোলা হয়েছিল, তার মানে ভেতরে কিছু ছিল সেটা কি বেরিয়ে আসে। আর সেই কাজের মানুষটার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, যে কাজের মানুষটা 3-4 বছরের একটা বাচ্চাকে দেখেছিলেন আয়নার ভেতরে। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে SMS করছেন। দিনার হোসেন লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম, আমাদের রেগুলার গেস্ট কিন্তু এবং আমাদের রেগুলার লিসনার। MD শেখওয়াত হোসেন লিখেছেন যে অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন, ফেসবুকে কমেন্ট পড়ছে এগুলো। আমাদেরকে MD সাহিদ হাসান সেলিম আমাদেরকে এখানে কমেন্ট করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন তনজিল আহমেদ, এছাড়াও আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি নীল সমনিকা, ওকে, আমাদেরকে এছাড়া SMS এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি অনেকেই, কালো গোলাপ, অনেকেই ফেসবুক নেম খুব অদ্ভুত টাইপের। আমাদেরকে এছাড়াও রাসেল আহমেদ এখানে কমেন্ট করেছেন, মিলন আহমেদ সহ আরো অনেকে। আমরা একটু পরে আবার সেই ঘটনাগুলোতে আসবো। আর একটা ঘটনা আমরা শুনে আসি। আমাদের আরো একজন উত্তি আছেন যিনি পাপড়ির ভাই, তার সাথে একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আমরা একটু শুনি। আচ্ছা আপনার নামটা প্লিজ একটু বলবেন সবার আগে।
লিসেনার্স, আমি ফুয়াদ ভূতগুলি থেকে বলছি। আমার সাথে যে আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি হচ্ছে আমার সাথে ঘটে যায় আজ থেকে প্রায় 2 বছর আগে। আজ থেকে আমি আরো তার থেকে 2 বছর থেকে আপনার 4 বছর, এর থেকে আরো 4 বছর আগের থেকে আমি কৌতূহলী। আর মানে কবুতর পালার প্রতি মানে এই বিষয়টা কেউ পছন্দ করে না, এই জন্য আমার চাচা, তারপর চাচাতো ভাইরা, তারপর যত মানে আমার রিলেটিভ আছে তারা সবাই বলে যে না এই জিনিসটা ছেড়ে দাও। প্লাস হচ্ছে আমি মানে কবুতর পালতে পালতে পুরো আমি একদম আমার পড়াশোনাটাকে আমি অপশনাল ভাবে নিয়েছিলাম, শুধু কবুতরই পালতাম। দেন আমি সবসময় কবুতর টবুতর দেখাদেখি করার পরে আপনার রাত্রেবেলা মাঝে মধ্যে আমি কবুতর দেখতে উঠতাম ছাদে। ছাদে উঠতাম যখন তখন মানে সবসময় আমি একা উঠতাম না, আমি আমার ছোট ভাই আলাবি, তারপর আলমগীর ভাই, ওনাদের নিয়ে উঠতাম। কিন্তু মাঝখান দিয়ে আমি কবুতর টবুতর উড়ানোর পরে আমার কাছে একটা মানে অন্যরকম একটা কবুতর চলে আসে, এরকম ধরনের একটু অন্য কবুতরগুলো থেকে একটু আলাদা, মানে খুব সুন্দর বা এরকম একটা কবুতর চলে আসে আমার কবুতরগুলোর সাথে। আমি ওটা নিয়ে পালা শুরু করি, তার যেদিন থেকে পালি সেদিন থেকে আমার মনের মধ্যে একটা খুঁতখুঁত তৈরি হয় যে মানে মানে কি জানে আমার কবুতরগুলোকে ফলো করছে, আমাকে ফলো করছে। দেন সেদিন রাত্রে আমি একা উঠি ছাদে, একা উঠার পরে আমি বুঝতে পারি যে মানে কে জানে আমাকে দেখে সরে গেল বা একটা শ্যাডো চলে গেল আমাকে দেখে। তারপরে আমি কবুতরগুলার ওইদিকে যখন লাইট টাইট দিলাম তখন কবুতরগুলা এমনি সচরাচর ভয় পায় না, কিন্তু যখন লাইট দিলাম তখন দেখি যে সবগুলো কবুতরই একদম মানে একদম ভয় পায়, একদম দমরায় মুচড়ায় আছে, মানে একদম পিছনের দিকে লুকায় আছে, মানে খুব ভয় পেয়েছে তারা। তারপরে আমি কি করলাম, ওই পানি টেনে চেঞ্জ করে কবুতরগুলার দেখে টেখে তারপর চলে আসলাম। তখন থেকে আমার মানে একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেল কে ছিল। আমি মনে করলাম যে কবুতর ছাদে অনেক দামি দামি কবুতর ছিল, মনে করলাম যে পাশের ছাদ টপকে মানে কবুতর গুলোকে চুরি করতে জন্য চোর এসেছিল। দেন আমি তারপর থেকে তো রেগুলার ছাদে মানে মানে লক্ষ্য রাখা শুরু করি যে আমার মানে কি কোনো বিপদ টিপদ হলো নাকি কোনো চুরি টুরি হলো নাকি। পরের দিন থেকে আমি রেগুলার রাত 12টা একটা এরকম টাইমে আমি কবুতরগুলোকে দেখতে যাই, এবং দেখতে যাওয়ার পরে আমার মনে হয় যে আমাদের বাড়িটা আবার একটু বড়, 5 কাঠা 5.5 কাঠার মতো। আমার মনে হয় যে ছাদে কেউ কোথাও লুকিয়ে আছে বা আমাকে দেখে লুকিয়ে গেল বা মানে কেউ কোথাও মানে সরে গেল, মানে উঠার পরে সরে গেল, এছাড়া ওই কবুতরগুলোর আশেপাশে ছিল লোক মানে কেউ একজন। দেন কয়েকদিন পর আর এক সপ্তাহ এরকম গেল, তারপরে শুরু হলো মানে বিকট সব জিনিসপত্র। এরকম ধরনের একদিন ছাদে উঠেছি, উঠার পর দেখি যে একটা কবুতর মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে কোনায় পড়ে আছে। আমি মনে করলাম যে হয়তো বধ জমেছে বা কোনো কিছু হয়েছে, কবুতর মারা যেতেই পারে। তারপরের দিন যখন উঠলাম আবার ঠিক সেম টাইমে মানে যখন রাত্রের দিকে আমি উঠলাম দেখতে, দেখার পরে যা দেখি যে একটা কবুতর মানে মানে খুব খারাপ ভাবে ছিঁড়ে টিড়ে খাঁচার মধ্যে পড়ে আছে। আর কারণ খাঁচাগুলো এমন ভাবে তৈরি করা ভিতরে কোনো বিড়াল বা চিকা বা ইঁদুর কিছু ঢুকে বা কোনো ক্ষতি করতে পারবে না। দেন দেখি খুব খারাপ ভাবে মানে ছিঁড়ে টিড়ে পড়ে আছে। সেদিন উঠলাম, সেদিন আমার মানে মনে হচ্ছিল যে মানে কে জানে একজন মানে ওই খাঁচাটার পিছনে লুকিয়েছিল। পরে লাইট টাইট দিয়ে দেখি কেউ নেই, তারপরে সেদিনও চলে আসলাম। তারপরের দিন দেখি আরেকটা কবুতর মানে এমন ভাবে ছিঁড়ে পড়ে আছে, পুরো খাঁচাটাকে মাখায় টাকা ছিঁড়ে রেখে আসছে। সেদিন আমি খুব ভয় পাইলাম, ভয় পাওয়ার পর আমি সে জিনিসটা কাউকে জানাইনি। দেন আমি চলে আসছি, তারপরে মানে যখন চলে আসছিলাম তখন যখন সিঁড়ির দিকে পা দিব নিচে নামার সময় তখন মানে দেখি কি যে মানে একটু কেমন যেন কে যেন একটা বসে আছে আমাদের টাঙ্কিটার উপরে। তারপর ওনার দিকে তাকানোর পরে দেখলাম খুব ময়লা একটা কাপড় পরা কে যেন মানে পিছন ফিরে আছে, এবং তার পাশে হচ্ছে একটা মানে ছাগল বা বুরকির মাথা টাথা টাইপের কিছু না মানে কিছু একটা পরে আছে। সেটা দেখে আমার খুবই ভয় পাই, আমি খুবই ভয় পাওয়ার পরে বাসা চলে আসি। বাসা চলে আসার পরে জিনিসটা কাউকে জানাই না, এবং আস্তে আস্তে কবুতর পালার প্রতি আমার মানে অনীহা চলে আসে। আস্তে আস্তে আমি এই কারণে কবুতর পালাটা ছেড়ে দিই।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে, এবং সে সাথে জানিয়ে দিই যে ভূত এফএম তো শুধুমাত্র বাংলাদেশের মানুষই শোনে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানেই বাঙালি রয়েছেন সেখানেই ভূত এফএম আছে। মানে সেখানকার মানুষ যেভাবেই হোক ভূত এফএম শোনেন, কোনো না কোনোভাবে চেষ্টা করেন শুনতে। অনেকেই ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে শোনেন ভূত এফএম। যাই হোক, তো অনেকেই আমাদেরকে রেগুলার সেখান থেকে আমাদের যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত ভাই বোনরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা সেখান থেকে বিভিন্ন ঘটনা পাঠান। আবার তাঁদের কাছ থেকে ঘটনা শুনে অনেক অবাঙালি যারা রয়েছেন দেশের বাইরে সেই রকম মানুষও আমাদের ভূত এফএমে ঘটনা পাঠাতে আগ্রহী হন, এবং খুবই অদ্ভুত ব্যাপার যে আমার ধারণা, আমি ঠিক জানি না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। যখন আমরা শুরু করেছিলাম তখন পর্যন্ত আমি এটুকুই জানতাম যে ভূত এফএম প্রথম কোন একটা রেডিও প্রোগ্রাম যেটা এরকম একটা বিষয় বস্তুকে কেন্দ্র করে। তো সেটা সবার কাছে নতুন লাগে, এবং আমার কাছে সেরকমই একজন যিনি অবাঙালি তিনি আমাদের কাছে একটা ঘটনা পাঠিয়েছেন। তার নাম হচ্ছে টেরি মার্টিন। টেরি মার্টিনের ঘটনাটা তিনি আমাদের কাছে তারই বা আমাদের কোন একজন বাঙালির কাছ থেকে তিনি জানতে পারেন ভূত এফএম সম্পর্কে, এবং ভূত এফএমের ঘটনাগুলো সম্পর্কে তিনি জানেন, এবং তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদেরকে পাঠান যেটা অবশ্যই ইংরেজিতে ছিল, আমরা সেটা অনুবাদ করেছি আপনাদের জন্য হুবহু সেভাবেই, এবং চেষ্টা করব সেভাবে আপনাদের সাথে পড়তে আপনাদের পড়ে শোনাতে আপনাদের কাছে, এবং কিছুক্ষণ পরে আমরা সেটা নিয়ে আসবো। এবং সেই সাথে থাকবে নতুন অতিথি, আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। যাওয়ার আগে জানিয়ে দিই যদি আমাদেরকে SMS করতে চান মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের সাথে ফেসবুকে আপনারা কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.40। আর যদি আমাদেরকে ইমেইল করে ঘটনা পাঠাতে চান চলে যান ভূত এফএম @ @radio50.fm অ্যাড্রেসে, এবং আমি স্পেলিংটি বলেছি bhwtfm@radioforty.fm নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনারা স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি চান আপনারা আপনাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। এবং সেই সাথে আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আপনারা ঘটনা লিখে না পাঠিয়ে সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং আমরা সেটা যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি সেটা প্লে করব। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, আমরা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
BAM, the night comes alive with Grameenphone.
Yes, that's true, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর চলছে ভূত FM, আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। এবং আমি একটু আগে বলেছিলাম যে টেরি মার্টিনের একটা ঘটনা আমরা এখন আপনাদেরকে শোনাবো, যেটা অনুবাদ করা আমাদের টিম বুদেশন টিম অনুবাদ করেছে ঘটনাটা, এবং ঠিক যেভাবে তিনি পাঠিয়েছিলেন সেভাবেই পাঠানো হয়েছে। এবং আমি চলে যাচ্ছি ঘটনায়, হুবহু পড়ছি, এই প্রথম মনে হয় না, এটা দ্বিতীয়। আরেকবার আমাদেরকে বোধহয় সম্ভবত ব্যাঙ্গালোর থেকে কেউ একজন পাঠিয়েছিলেন, তিনি অবাঙালি ছিলেন, তবে তিনি ইউরোপিয়ান বা আমেরিকান নন, তিনি একজন ইন্ডিয়ান ছিলেন যিনি আমাদেরকে এরকম ঘটনা পাঠিয়েছিলেন এবং আমি সেই ঘটনাটা পড়েছিলাম। আজকে পড়ছি টেরি মার্টিনের ঘটনা। এবং চার বছর অতিক্রম করেছে ভূত FM, আজকে চার বছর অতিক্রম করার পরে প্রথম এপিসোড, এবং এই প্রথম এপিসোডে এরকম একটা ঘটনা পড়ছে, এবং এই ধারা অভ্যাস থাকবে আশা করি। যারা আপনারা রয়েছেন আশেপাশে এবং যারা দেশের বাইরে রয়েছেন যারা শুনছেন, তারা উৎসাহিত করবেন আপনাদের চারপাশের মানুষকে। তিনি কে সেটা আমাদের কাছে বড় ব্যাপার না, তার ঘটনাটা কেমন সেটা সবচেয়ে বড় ব্যাপার, এবং আপনাদের প্রতি আমরা অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকব আপনাদের এই সহযোগিতার জন্য। চলে যাচ্ছি ঘটনায়। লিখছেন যেভাবে তার বাংলাটা অনেকটা এরকম, সাম্প্রতিককালে কর্নওয়ালে ছুটি কাটাতে গিয়ে টিভির মোস্ট হন্টেড শোতে দেখা বডমিন জেইলে ঘুরতে গিয়েছিলাম। দুপুর একটার দিকে যেয়ে পৌঁছালাম, যেহেতু একদম ভর দুপুর ছিল, ও আমি গেস্ট হান্টিং ট্যুর এর জন্য আগে থেকে বুকিং দেইনি, আমি কোনো অস্বাভাবিক কার্যকলাপ আশা করিনি। ঢোকামাত্রই বুঝতে পারলাম এত বছর পুরনো এই স্যাঁতস্যাঁতে ও অন্ধকারময় কারাগার কতটা বিষণ্ন ও আতঙ্কজনক। বাইরে ঝকঝকে রোদ থাকা সত্ত্বেও কারাগারের ভেতরের করিডোর ও কেবিনগুলো বরফের মতো ঠান্ডা, এতই ঠান্ডা যে বাতাসে নিজের নিঃশ্বাস যেন দেখা যাচ্ছে। অতীতেও সেই এই জেইলের অবস্থা, এই জেলের অবস্থা নিশ্চয়ই এমনই ভয়ঙ্কর ছিল। জেইলের জীবনযাপন সম্পর্কে আরও বোঝা যায় তথ্য বোর্ড ও সঠিক জায়গা মতো বসানো জামিগুলো থেকে। তেমন একটি বোর্ড এই জেলে অবরুদ্ধ থাকা এক আসামির কথা আমি পড়ছিলাম, আমার অপরাধের সাথে জড়িত পার্টনারের নাম উইলিয়াম স্যামসন। দেখে দেখে বেশ একটু উৎসাহিত হলাম আমি, আমার নামের শেষেও স্যামসন আছে বলেই এত আগ্রহ। তাদের দুজনকে একসাথে আটক করা হয়েছিল, পড়তে পড়তেই আমার বন্ধু আমাকে কারাগারের আরেক অংশে নিয়ে গেল আর আমরা ঘুরতে থাকলাম। কিছুক্ষণ পর আমার বন্ধু আমাকে উৎসাহ দিল একটা উঁচু ছাদ দেওয়া ঘরে ঢোকার জন্য। ঘরের ভেতর মাটিতে ডান দিক থেকে ছিল একটা ছোট গ্রিল, যেটা আয়তনে এমন যেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঠিক মতো সেখানে এঁটে যেতে পারবে। ঘরটা বেশ অন্ধকার ছিল এবং অন্য ঘরগুলোর তুলনায় আরো প্রশস্ত। ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে প্রায় আট কদম নিতে হতো। আমার বন্ধু আমাকে হেঁটে গ্রিলের কাছে যেতে বলল, সেখানে ছবি তুলতে চায় আমার। আমি হাঁটতে যেয়ে অর্ধেক পথ পার হবার পর এক ধরনের চাপ অনুভব করলাম আমার আশেপাশের পরিবেশে, কিছুটা ইতস্তত বোধ করলাম, কেননা সেই চাপের কারণে আমি খানিকটা অস্বস্তিতে ভুগছিলাম। সে আমাকে যতই গ্রিলের কাছে যেতে বলছিল আমি ততই অনুভব করছিলাম যেন আমার দুপাশ থেকে কেউ চাপ সৃষ্টি করছে। আমি ঠেলে আরও বেশি গ্রিলের কাছে পাঠিয়ে দিচ্ছে আমাকে, যেন কেউ চায় আমি ঠিক সেখানেই যাই। গ্রিলটা যদিও কেবলই একটা গ্রিল, তবুও হঠাৎ তাকিয়ে মনে হতে লাগলো কোন অশুভ জিনিস যেন একটা বিশাল গুহা, সেখান থেকে কিছু বা কেউ বেরিয়ে আসবে। আমার মনে হল এর বেশি ভেতরে ঢোকা উচিত হবে না, কারণ সেই চাপের অনুভূতি যেন কিছু আমাকে জাপড়ে ধরবে। সেই অনুভূতিটা বাড়তেই লাগলো। ক্যামেরার ক্লিক শোনার সাথে সাথেই ঘুরে ঘর থেকে বের হলাম এবং স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মনে হল একসময় বন্ধু থাকা আসামিরাও নিশ্চয়ই বের হয়ে আমারই মতো এরকমই স্বস্তির নিঃশ্বাস ফেলত। ঘর থেকে বের হওয়ার পর পরিবেশের চাপের অনুভূতিটা চলে গেল। সে ঘরের অনুভূতিটা আমার বন্ধুকে বলে উঠবার আগে সে আমাকে তার তোলা ছবিটা দেখালো। ছবিতে ঠিক আমার মাথার উপর দেখা যাচ্ছিল বিশাল আকারের এক উজ্জ্বল বৃত্ত। ছবি থেকে মুখ তুলে ঘরের দিকে তাকাতেই বুঝলাম এই ঘরটাই সেই উইলিয়াম স্যামসনের ঘর ছিল। সে কি আমার অনেকদিন আগে হারিয়ে যাওয়া কোনো আত্মীয়? জানি না কি ছিল বিষয়টা, কিন্তু সে রুমে আমার সাথে কিছু একটা ছিল তা আমি নিশ্চিত, যা অথবা যে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করছিল ওই অন্ধকার ঘরে ঢোকার জন্য, কারাগারটা আরো ঘুরে দেখার জন্য। প্রচুর ছবিও তুলেছিলাম এবং প্রায় সব ছবিতেই এরকম উজ্জ্বল বৃত্ত দেখা গেল। বাসায় ফেরত আসার পর ছবিগুলো কম্পিউটারে নিলাম এবং আরও সাবধানে পর্যবেক্ষণ করার পর সেই গোলাকার আলোটি দেখে মনে হল তার ভেতর কিছু আছে। আসলে উইলিয়াম স্যামসনের ওপর রিসার্চও করেছি, জানতে পারলাম একসময় ম্যারি স্যামসন নামেও একজন এই কারাগারে আটক ছিল। জানি না বডমিন জেলে আমার কিসের অভিজ্ঞতা হল, তবে আমি নিশ্চিত তা অলৌকিক কিছুই ছিল এবং সেই ঘরটিতে অলৌকিক কিছুই ছিল। এই ছিল ঘটনা এবং সে ঘটনা আমি পড়লাম। এটা পাঠিয়েছেন টেরি মার্টিন। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব কিছু এসএমএস এ। ফুয়াদ নাহিয়ান আমাদের এসএমএস করেছেন, হ্যাপি বার্থডে টু ভূত এফএম। চার বছর বয়সী ভূত এফএম এর ফার্স্ট এপিসোডে আমি আমার ফ্রেন্ড নূর মোহাম্মদ আলী সাথে শুনছি। শান্ত এবং শান্ত টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করেছেন, লিখেছেন হট। বাবু লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম, আই লাভ ভূত এফএম। সাকিব লিখেছেন আই এম এনজয়িং ভূত এফএম। ইমতিয়াজ লিখেছেন আই লাভ ফ্রাইডে অ্যান্ড ফুটবল। আমাদেরকে বাবু লিখেছে, আচ্ছা বাবুর এসএমএস টা পড়ছে। রনি আমাদের বলছে অনেকদিন পর ভূত এফএম এর পুরনো স্বাদ পাচ্ছি, অনেক ভালো লাগছে। রিঙ্কু নাসির আমাদের নিসির আমাদের লিখেছেন, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন জাপানিজ কিছু একটা আমি পড়তে পারলাম। ডিজে রাজ আমাদের এসএমএস করেছেন, রায়হান আমাদের এসএমএস করেছেন, প্রান্ত সাতক্রিয়া থেকে এসএমএস করেছেন, নিলয় মহাকালী থেকে আমাদের এসএমএস করেছেন, দিশা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। আচ্ছা নিলয় লিখেছেন যে তিনি তার ওয়াইফ ঈশিকাকে নিয়ে শুনছেন। প্রান্ত লিখেছেন যে এটা তার ভূত এফএম এর 101 নম্বর এসএমএস, না পড়লে রাগ করবেন তিনি, আমি পড়ে ফেললাম। সাঈদ লিখেছেন আশুলিয়া থেকে, আমার শরীর কেমন? আমি ইনশাআল্লাহ আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলেই আছি। আলম গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মমিন মমিম। এছাড়া আমাদের এসএমএস করেছেন নাফিজ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি এফ ও আর টি আই, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নম্বরে। আমরা চলে যাবো আমাদের নতুন আরেকজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে আপনি এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমি আসাদ, আমি মিরপুর থেকে এসেছি। তো আমার ঘটনাটা সেটা রংপুরে। ঘটনাটা গত বছর কোরবানির সময়, তো আমি যখন রংপুরে গত বছর কোরবানি করতে গিয়েছিলাম, তো আমরা যে বাসাটা গিয়েছিলাম সেই বাসাটা অনেকটা পুরানো, আর ওইখানে আমার শ্বশুর থাকতো। তো বাসাটা নিচতলায় ছিল স্টোর, দ্বিতীয় তলায় ছিল অফিস, আর তৃতীয় তলায় ছিল বাসা যেখানে আমার শ্বশুর থাকতো। তো আমাদের রুমটা ছিল পিছনের দিকে, আর বাসাটা অনেকটা ছমছমে ছিল, অন্ধকারাচ্ছন্ন, কখনো আলো ঢুকতো না ঠিক ভালোভাবে। তো যখন আমরা ওই রুমটা থাকতাম তখন এত একটা ভালো লাগতো না, কেমন যেন লাগতো। তো একদিন আমার রাতে আমার ওয়াইফ ঘুমাচ্ছে, তো শীতের সময় ছিল তখন, তো ও হঠাৎ ঘুম থেকে উঠে আমাকে ডাকে। তো আমি উঠে জিজ্ঞেস করেছি কি হয়েছে, তো পরে ও বলে যে আমি ঘুমাতে পারছি না, আমাকে কিছু একটা ডিস্টার্ব করছে। আমি বললাম কি কে ডিস্টার্ব করছে? পরে বলছে যে আমি যখনই চোখ বন্ধ করি তখনই আমি দেখি যে আমার চেহারা মানে চোখের সামনে আর একটা ফেস কালো বিটখুটে, চোখগুলো একদম রক্তবর্ণ লাল। তো আমি যখনই চোখ খুলি তখন দেখি যে আমার চোখের সামনে থেকে একটা ধোঁয়া সরে গেছে। এরকম আমি তিন চারবার দেখার পর ও আমাকে ডাকছে, এটা আমাকে বললো। তারপর আমরা সাথে সাথে রুম থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যা উঠাই, তারপর আমরা ওই রুমে ছিলাম সারা রাত। তো এই ছিল, তো পরে আমাদের শ্বশুর শাশুড়ি পরে ওনারা এসে রুমে থাকে। তো আমার শাশুড়ি যখন ছিল উনি টুকটাক খেয়াল করতো যে রুমটা অনেক গরম হয়ে আছে, উনি উল্টা পাল্টা স্বপ্ন দেখতো। তো যাই হোক, আমরা যেহেতু কোরবানি করতে গেছি, যখন কোরবানির সময় আসলো, তো আমরা যেহেতু বুঝতে পারছি যে পিছন সাইডটা সমস্যা, তো ভাবলাম যে গরুটা পিছন সাইডেই কোরবানি করি, জবাই করি। তো ওই দিনই কোরবানির আগের দিন আমার ওয়াইফ আর আমার শাহরুখ ছোটটা ওরা ছাদের উপরে গিয়েছিল ঘুরতে, তো ওরা হুট করে দেখেছে কি পিছন সাইডে এসে একটা সুপারি গাছের উপরে আচ্ছা আলোর আলো অন্ধকার এমন একটা জায়গায় একটা আলু গোলাকার বিচারের একটা আলু, এটা ছোট হচ্ছে বড় হচ্ছে লাফালাফি করছে, তো ওই জিনিসটা দেখে একটা ভয় পায়, তো ভয় পাওয়ার সাথে সাথে ছাদ থেকে নেমে আসে। এটা পরের দিন যখন কোরবান আমরা গরু নিয়ে গেলাম, নাচ নাচ পরে এসে গরু কোরবান করবো, হুজুর আসছে, তো ওই জায়গায় আমরা প্রায় ছয়জন মানুষ ছিলাম, তো গরুটা যখনই শোয়াতে যাচ্ছিলাম গরুটা শোয়ানো যাচ্ছিল না, প্রায় 10-15 বার ট্রাই করার পরেও গরু শোয়ানো যাচ্ছিল না, আর গরুটা নির্দিষ্ট একদিকে তাকিয়েছিল, তো পরে অনেক সুরটুরে পড়ার পর গরুটাকে অনেক কন্ট্রোল করে অনেক কষ্টে পরে জবাই করা হয়। তো যাক বিকালবেলা যখন আমরা ঘুমাচ্ছি তখন আমি নাকি আমি গভীর ঘুমিয়েছিলাম, তো আমার বাবা যেটা বললো যে আমি ঘুম থেকে উঠার পর সে বললো যে ও গ্যাসের চালুর উপর শব্দ শুনছিল, তো যখন ওদিকে তাকালো তখন হুট করে আমি নাকি চোখ বন্ধ অবস্থায় ঘুম থেকে উঠে বলতেছি যে তুই এত শুনস কেন, এত দিকে তাকাস কেন, তোর মতো থাক, এটা বলে আমি নাকি আবার শুয়ে পড়ছি। তো ও পরে যখন ওর অপোজিট সাইড তাকালো যখন ওইখানে একটা মিরর ছিল, ওইখানে দেখলো যে একটা আকৃতির মতো কিছু একটা জানলা দিয়ে বের হয়ে গেছে। তো যাই হোক, এই তো কোরবানি শেষ হলো, আমরা চলে আসলাম আবার ঢাকাতে। তো পরে এই জাতীয় রিসেন্টলি আমরা আবার ওইখানে যাই, তো যাওয়ার পরে আমি চিন্তা করতেছি যে বাসে তো এমন ছমছমে যদি আবার না আবার কোনো সমস্যা হয়, তো একদিন আমি এরকম ফজর নামাজ পড়তেছি, তো পরে নামাজ যখন পড়তেছি তো তখন খেয়াল করতেছি যে আমার আশেপাশে টুকটাক আওয়াজ হচ্ছে, তো আমি ওগুলো প্রাধান্য দিয়ে আমি নামাজ শুরু করি, তো আমি যখনই শুনে পড়তেছি তখনই খেয়াল করতেছি যে আমার আশেপাশে কেউ হাঁটাহাঁটি করতেছে, যখনই সেজে দিতে যাচ্ছি তখন মনে হচ্ছে নামাজের সামনে দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। তো আমি পরে নামাজটা শেষ করে দোয়া দূর পরে চারদিকে ফুঁড়ে রুমটা যখন বন্ধ করে দিই তখন বুঝি যে না রুমটা একটু হালকা, তো এরপর আমি যাই হোক আমি যাই আবার ঘুমিয়ে যাই, কাউকে কিছু বলি না। তো দুপুরের বেলা সেম আমি যখন জোর পড়তে আসি তখন সেম আরো বেশি জোরে আওয়াজ হচ্ছে, তারপরে পিছনে জানলা ছিল আমি এটা সেটা খুলে রেখেছি যাতে বাতাস আসে, কিন্তু কোনো বাতাস নেই, অটোমেটিক্যালি জানলাটা কেউ বাড়িয়ে দিচ্ছে। তো আমি এটা শুনে আমার ওয়াইফকে ডাক দিই, ও আসে, আসার পর যখনই ও আসে তখন আমি ওকে বলি যে রুমে কোনো সমস্যা আছে তুমি একটু থাকো, তো বলতে বলতে ও পিছনের দিকে তাকায় তাকে দেখে যে কি মানে জানালায় কিছু একটা আছে, তো আমার কাছে বলতে চায় না। পরে আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলে পরে ও বলে যে বাসার তিনতলা ছিল, তো এই তিনতলায় এই কোনো লম্বা একজন কেউ এই জানালা দিয়ে মাথা ঢুকে আমাদের দিকে তাকাতাকি করতেছে, যখন আমার ওয়াইফের চোখাচুকি হয়েছে তখন এই ছায়াটা ওইখান থেকে সরে গেছে, যার সঙ্গে আমার জানালাটা বাইরে দিয়ে গেছে। তো পরে আমার ওয়াইফটা বলার পর তো আমি এরপরে বলতেছি যে এরকম সমস্যা, তো এরপরে আবার আমি আমাকে ওই বললাম যে এখানে তখন আমরা যখন কোরবানি করতেছি এটা বলতে ভুলে গেছি, যখন আমার খালা শাশুড়ি আমার নানা শ্বশুর শাশুড়ি সবাই একসাথে এসেছিল যে মানে আমার একসাথে ঈদ করবে সবাই, তো আমার খালা শাশুড়ি একটা ছোট ছেলে ছিল না রাত ওর নাম, তো ওই রাতের ঘটনা বলো যে রাত নাকি সবসময় উল্টাপাল্টা কিছু দেখে যে ওকে কেউ ডাকতেছে, এমনও দিন গেছে যে রাতকে আমার ওই খালা শাশুড়ি পানি নিয়ে যেতে বলছে তো কেউ ওকে ধাক্কা দিয়ে পানি সব ফেলাই দিছে, তো সবসময় রাতের সাথে উল্টাপাল্টা হতো। তো পরে আমি এটা শোনার পর একটু ভয় লাগছে, তো পরে সেম আমি আসল বাক্সে যখন উজু করতে ঢুকছি তখন আমাদের বাসায় দুটা বাথরুম ছিল, তো বাম দিকে বাথরুমটা একটু অন্যরকম ছিল, তো যখন উজু করতে ঢুকছি তো দেখি যে কি আমার পিছনে একটা পাড়া পড়ছে, তো আমি খেয়াল করলাম যে একটা পায়ের তো শব্দ শুনছি আমি সাথে সাথে পিছনে খেয়াল করলাম, তো দেখি যে কি পানি সরে গেছে আর হালকা পায়ের আকৃতি বুঝে দিয়েছে, তো জিনিসটা দেখে আমি অনেক ভয় পেয়েছি, তো আমি সাথে সাথে ওই রুমে ওইখানে উজু না করে আমি বের হয়ে গেছি। তো বের হয়ে গেছি, তো এর ভিতরে বাসায় মানে এই ধরনের নানা ধরনের সমস্যা চলতেই থাকতো, তো আমার নানা শ্বশুর যিনি অনেকটা অসুস্থ ছিল তো উনি প্রায় সময় দেখতো যে এই রাত এসে ওনার সাথে বেয়াদবি করতেছে বা ওনাকে মারতে চাইতেছে, তো পর উনি যখন বলতে যেত যে রাত আমার সাথে এসে দুষ্টেম করতেছে তখন দেখতো রাত হয়তো আমার সাথে ঘুরতেছে বা রুমে ঘুমিয়ে আছে, তো তখন মানে উনি পুরো কনফিউজ হয়ে যেতে তাহলে আমার সাথে কে করলো এটা, তো আমরা তখন একটা প্রাধান্য দিনে যে হয়তো উনি অসুস্থ মানুষ উল্টাপাল্টা দেখছে বা কিছু। তো সেম একদিন আমি রাতের বেলা শুয়ে আছি, তো যখন সেই সময় উঠছি তো পরে আমার শ্বশুর বলতেছে যে রাতের বেলা আমি দেখছি যে আমি আর রাত একসাথে ঘুরতেছি পুরা বাসায়, রাত লুঙ্গি পরে আমি লুঙ্গি পরে, তো এখন আমরা সবাই অবাক যে কি আমরা তো শুয়েছিলাম আর রাত তো আমার পাশে ঘুমিয়েছে আমার তো কেউ উঠিনি আপনি কাকে দেখলেন, উনি বললো যে হ্যাঁ আমি দেখছি এরা হাঁটতেছে আবার আমার নানা ভাইকে মারতেও চাইছে রাত, তো এটা শোনার পর পর আমরা বুঝছি যে না আসলে কেউ হয়তো আছে যে রাতের রূপ নিয়ে ঘুরতেছে। ঠিক এটা ওই দিন দুপুর বেলায় আমার ওয়াইফ দেখতেছে যে বাথরুমে রাত পুরো উলঙ্গ অবস্থায়, ওর বয়স কম ছিল তো পুরো উলঙ্গ অবস্থায় বাথরুমে মাঝখানে বসে আছে সাহস ছাড়া, তো ও এটা দেখে ও রাতকে বলছে কি রাত তোর সরম নাই তুই ওইভাবে বসে আছো বাথরুমের ভিতরে, তো ও যখনই আবার ডাইনিং আসে এসে দেখেছে রাত এখানে ভাত খাচ্ছে, তো উনি ও আমার ওয়াইফ তো পুরো ভয় পেয়েছে মানে অবাক এটা কাকে দেখলো, তো পরে যখন আমার শাশুড়ি মা এগুলো সবকিছু শুনে তুমি অনেক কিছু বুঝতে জানতো তুমি ধ্যানে বসে তুমি একদিন বাইর করতে পারে যে বাসা অন্য কিছু একটা আছে যেটা রাতের রূপ নিয়ে ঘুরতেছে আর বাসার ভিতরে একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো এর ভিতরে আমার ওই খালামনির একটা ছোট বাবু ছিল ও 15-20 দিন বয়স, তো বাবুটা কখনই রাতেবেলা ঘুমাতে পারতো না, প্রত্যেকদিন রাতে ও চেঁচামেচি করতো, কান্নাকাটি করতো।
আপনাদের বাসায় কি এখনো পর্যন্ত এই সমস্যাগুলো তার মানে আছে বলতে?
হ্যাঁ এখনো আছে,
এখনো পর্যন্ত আছে এবং এখনো আপনারা সেই সমাধানটা খুঁজে পাননি এবং স্টিল আপনারা নানা ধরনের প্রবলেম ফেস করছেন। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাব। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদেরকে অলরেডি এস এম এস করছেন আমাদেরকে, লতিফুর রহমান এবং আমাদেরকে এস এম এস করছেন, দেখতে পাচ্ছি রুকসানা এবং তিনি ভূতফেমের হ্যাপি বার্থডে জানিয়েছেন ভূতফেমকে, এবং তিনি আমাদেরকে আকাশ মুন্সীগঞ্জ থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন পরের গল্পগুলো অনেক ভয়ের হবে এটা তিনি আশা করছেন। আমাদেরকে এস এম এস করেছেন রিয়াদ এবং তিনি বলেছেন যে তিনি তিনজন লাইট অফ করে ভূত এফএম শুনছেন। খালেদ হাসান আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা সুপার ছিল যেটা আমরা পড়লাম আর কি। কায়সার রাজশাহী থেকে লিখেছেন হ্যাপি বার্থডে ভূত এফএম। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি দিশা ময়মনসিং থেকে এবং তিনিও ভূতফেমকে উইশ করেছেন। এনামুল আমাদেরকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মিষ্টি রাজশাহী থেকে এবং তিনিও ভূতফেমকে উইশ করেছেন। আবির আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি সাজ্জাদ ঢাকা থেকে এবং ঢাকা মহাখালী থেকে। আমাদের স্পেস ডিজে অন্ত এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে জিহাদ কেরানীগঞ্জ থেকে, সাকিব বোটবাজার থেকে আমাদের এস এম এস করেছেন, তুলি আমাদের জামালপুর থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন জাহিদ আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই কায়সার রাজশাহী থেকে এস এম এস করেছেন, ফুক্তি নিহার আমাদের এস এম এস করেছেন, সজীব আমাদের এস এম এস করেছেন নরসিংদী থেকে, জ্যোতি খুলনা থেকে এস এম এস করেছেন, আমাদেরকে রিফাত এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, রুমানা রাজশাহী থেকে এস এম এস করেছেন, জ্যাকলিন আমাদের এস এম এস করেছেন নাটোর টিভি সেন্টার থেকে, রাতুল মদিনা আমাদের মদিনাবাগ থেকে আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি জাদিদ, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আর যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো শুরুতে জানিয়ে দিন যে আপনি কোথা থেকে ইমেল করছেন এবং আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান নাকি আপনার ঘটনা চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। আর সেই সাথে আপনার অবশ্যই ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমরা চলে যাবো একটা ছোট বিরতি দিয়ে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
Right, the night comes alive with Gramin Phone. ঘড়িতে সময় 1:38 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং চলছে ভূত FM। এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন আরো অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আমরা 4 বছর কাটিয়ে ফেলেছি, আমরা এখন 5 বছরে পা দিয়েছি এবং আজকে আমাদের সেই 4 বছর কাটানোর পরে 5 বছরে পা দেবার প্রথম এপিসোড। এবং সেই এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন তাকে বলবো যে আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব।
হ্যালো লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি।
শুনি আপনার ঘটনা।
আজকে আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার কাজিনের মামার কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছিল মানিকগঞ্জে। যে লোকের সাথে ঘটনাটা ঘটেছে তার একটা মিষ্টির দোকান ছিল, আর তখন তার বিজনেসটা এতটা মানে ভালো চলছিল না, এটা নিয়ে সে অনেক চিন্তায় ছিল। যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন সকালে সে খুব সকালে দোকানটা খুলে সে বসেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই দোকানে একজন পা কাটা ফকির আসে এবং একটা মিষ্টি খেতে চায়। তারপর তাকে একটা মিষ্টি দেওয়া হয়, তারপর সে মানে আর কিছু মিষ্টি যাচ্ছিল, যার কারণে সে লোকের মেজাজটা খারাপ হয়ে যায় এবং তার সাথে খুব ব্যাড বিহেভ করতে থাকে। তারপর সেই ফকিরটা তার দিকে খুব রাগান্বিত ভাবে তাকিয়ে সেখান থেকে সে জায়গা থেকে লিভ করে। তারপর এখানে ঘটনাটা শেষ। তারপরে সেদিন রাতের বেলা সে বাসায় যখন ফিরছিল, তখন সে তার বিজনেসটা যেহেতু ভালো চলছিল না, এটা নিয়ে সে অনেক চিন্তা করছিল। সে যেতে যেতে সে ফিল করলো যে তার পিছন দিকে কেউ একজন, মানে শরীরটা, মানে মাটি দিয়ে যদি ঘষে ঘষে শরীরটা, যেটা হাতে যেটা একটা শব্দ হবে মাটির সাথে ঘষালে শরীরটা, সেম একটা মানে সাউন্ড পাচ্ছিল, বাট পিছে তাকিয়ে কাউকে দেখতে পায় না। তারপর সে মনের ভুলে তার বাসার পথে না গিয়ে অন্য একটা পথে চলে যায়। তারপর সে যখন ফিল করে যে এই পথটা রাইট না, তারপর সে টার্ন ব্যাক করে তার বাসার পথে যাচ্ছিল। সেই পথ দিয়ে যাওয়ার সময় মানে একটা শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটে সেই সেম পা কাটা ফকিরটাকে দেখতে পায়। সে দেখে যে সে একটা মিষ্টির বাক্সে কি জানি খাচ্ছে। সেই ফকিরটাকে দেখে তার সকালের সেই ব্যাপারটা মনে পড়ে যায়। তারপর সে সামনে গিয়ে তার সাথে কথা বলতে চায়। সে দেখে যে সেই ফকিরটা ওই মিষ্টির বাক্সের মধ্যে ছাই খাচ্ছে। এটা দেখার পর সে একটু ভয় পেয়ে যায়। তারপর সেই ফকিরটা খুব ব্যাড টাইপের, উইয়ার টাইপের আওয়াজ করতে থাকে। সেই সাউন্ডটা পাওয়ার পরে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে দৌড়াতে থাকে। তারপর যখন তারপর সে দেখলো যে সেই পা কাটা ফকিরটা তার হাঁটু দিয়ে সে দৌড়াচ্ছে খুব ফাস্ট এবং তাকে লাফ দিয়ে ধরতে যাচ্ছে। তার কিছুক্ষণের মধ্যে চার পাঁচটা সেম একই টাইপের জিনিস তাকে ধরতে যাচ্ছিল এবং সে দৌড়াতে দৌড়াতে মাটিতে পড়ে যায় আর সেন্সলেস হয়ে যায়। তারপর যখন তার সেন্স ফেরে, সে তখন বাসায় ছিল এবং তার শরীরে অনেক টাইপের খামচি টাইপের দাগ হয়ে যায় আর কি। তারপর যখন সে এই স্টোরিটা পুরো বিষয়টা তার আশেপাশের লোক, তার বাসার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করেছিল, তারপর সেখানে তার এলাকারই একজন লোক, মুরব্বী লোক, তাকে সাজেস্ট করে যে প্রত্যেক দিন সকালবেলা সে যখন দোকান খুলবে কিছু মিষ্টি আলাদা করে রাখার জন্য। তারপর থেকে সে সেই কাজটা করতে থাকে। দেন তার বিজনেসটা তখন ভালো চলতে শুরু করলো আর কিছুদিনের মধ্যেই সে মানিকগঞ্জ টাউনে আরেকটা দোকান করে ফেললো। সেম ভাবে সেই দোকানেও সে মিষ্টিগুলো রাখত আর সেই দোকানে তার ছেলে বসত।
মিষ্টিগুলো কখন বাইরে রাখত, মানে মিষ্টি বানানোর পরপরই নাকি?
না না, মিষ্টি বানানোর পরপরই, মানে সে রেখে দিত, ধরেন রাত্রেবেলা মিষ্টিটা বানাতো মানে ভোরের দিকে আর কি, তখন যখন ভোরবেলা তারা যখন দোকানটা ওপেন করত, তখনই সে মিষ্টিটা সে আলাদা করে ফেলতো আর কি।
আচ্ছা, মানে যেটুকু রাখতে হবে,
জি জি রাখতে হবে,
কোন একটা পাত্রে করে সেটা বাইরে রেখে দিত।
বাইরে রেখে দিত।
বাইরে রাখার পরে কি হতো, মিষ্টিটা কি উধাও হয়ে যেত?
না না, উধাও হতো না, মানে মিষ্টিটার মধ্যে মানে কিছু কিছু সময় মানে মিষ্টিটা মানে নষ্ট হয়ে, মানে রাখতে
মানে কেউ খেত না, এরকম কোন
অস্বাভাবিক ঘটনা কোন সময় হয়নি।
আচ্ছা, ওকে।
তারপরে চলে যাচ্ছি, তারপরে তার নিউ দোকান যেটা সে করেছিল, সেই দোকানের মধ্যে সে সেম ভাবে এই মিষ্টি মানে রাখতে বলেছিল, সে ওখানে বসত না, তার ছেলে বসত। কিছুদিন ধরে তারা মানে কোন এক কারণে সেই নিউ দোকানে মিষ্টি রাখা হতো না। তারপর মানে আজব ব্যাপার হলো, মিষ্টি না রাখার কারণে হঠাৎ করে সকালবেলা সেম একই টাইপের একটা ফকির সেই দোকানে আসে। তারপর অনেকদিন হয়ে যাওয়ার কারণে তার ছেলের এই বিষয়টা আসলে বেশি একটা মনে ছিল না। তারপর সে তাকে টাকা দিয়ে বিদায় করে দিতে চায়। দেন তারপরে ফকিরটা যাবে না, সে মিষ্টি নেবে। তারপরে তার ছেলে তাকে ডান পা দিয়ে লাথি মারে। আর সব থেকে ভয়ানক ব্যাপার হলো এটা, সে যখন রাতের বেলা তার বাইক নিয়ে বাসায় ফিরছিল, সে দেখলো যে ওই সেম ফকিরটা তার বাইকের পাশ দিয়ে ওই হাঁটু দিয়ে দৌড়াতে দৌড়াতে তাকে চেস করছে। এটা দেখার পর সে বাইক অ্যাক্সিডেন্ট করে আর আনফরচুনেটলি তার ডান পাটা ভেঙে যায়। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে এসএমএস করছেন এবং লিখেছেন। দেখতে পাচ্ছি যে সানি বিশ্বাস, তিনি বলছেন যে ইন্ডিয়াতে ভূত এফএমের অনেক বাঙালি ফ্যান আছে। আমাদেরকে এখানে লিখেছেন প্রান্ত আহমেদ, ফেসবুকের আমি কমেন্ট পড়ছি, কিন্তু আমাদের এখানে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি অনেকেই। এবং ইফাদ আমাদের বলছেন যে সো হরিবল, আমাদেরকে অনি চৌধুরী এখানে এস এম এস করছেন এবং তিনি বলছেন যে ভয়ে বাথরুমে যেতে পারি না ভাইয়া। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি এমডি জাহাঙ্গীর হোসেন, সোহেল তিনি লিখেছিলেন যে তিনি আশা করেছিলেন অনেক আগের এটা যে হয়তো খুব ভালো হবে আজকের ভূতফেম, এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে তিনি এবং আশা করছেন এতক্ষণ তিনি তার আশাটা পূর্ণ হয়েছে। মিল্টন মির্জা আমাদের লিখেছে যে আমি ইন্ডিয়ার সবথেকে বড় ফ্যান ভূতফেমের। ওকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। হাবিবা নিপা তিনিও লিখেছেন যে ভূতফেম। আমাদের নুসরাত জাহান প্রজ্ঞা লিখেছেন ভয় পাইছি, কিন্তু তিনি যখন লিখেছেন তখন ভূতফেম শুরুই হয়নি, রাইট? সো আমরা মানে একদম সঠিক মতামত জানতে চাই আপনার। ওকে আমরা দেবাশিস দে লিখেছেন যে অনেক ভয় পেতে চাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই লিখেছেন, দেখতে পাচ্ছি অলিউল্লাহ নিপুণ লিখেছেন সুপার, আমাদেরকে লিখেছেন সাজিদুল হাসান রাতুল যে রাসেল ভাই আপনি আমার এসএমএস পড়ছেন না কিন্তু আমি পড়ে ফেললাম। আমাদেরকে মোহাম্মদ ইবনে শুভ তিনি ভূতফেমের জন্য একটা উইশ করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে কমেন্ট করেছেন, আপনারা সেটা সে কমেন্টগুলো পড়তে পারেন, চাইলে আপনারাও এটা নিয়ে আলোচনা করতে পারেন। চলে যান www.facebook.com/radio.foodti। আর যারা এসএমএস করেছেন, আমি কিছু অনেক ঘোষ রূপগঞ্জ থেকে এসএমএস করেছেন, যে তার প্রথম এসএমএস রাহা মিল্লাত আমাদের এসএমএস করেছেন এবং ভূতফেম শুনতে তার কাছে জোশ লাগছে। আমাদেরকে জুনায়েদ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্পেস মুন্না এবং তিনি বিগ ফ্যান ভূতফেমের সাথে জানিয়েছেন। আমাদেরকে স্যাড নয়ন খান গাইবান্ধা থেকে এসএমএস করেছেন। এছাড়া আমাদেরকে মেঘা এসএমএস করেছেন, সোহান আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে সাদ, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি সিলেট, আচ্ছা নাম লেখেন নাই, ওকে। আমাদেরকে দেখতে পাচ্ছি মুনা এসএমএস করেছেন বাড়িধারা থেকে এবং তিনি অনেক হ্যাপি কারণ তিনি এইচএসসিতে এ প্লাস পেয়েছেন, ওকে। আমাদেরকে লিখেছেন সোহান যে আমরা আচ্ছা আমি আর তিথি একসাথে বুঝতে পারেন শুনছি, ডিজে অরু আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শ্রাবণী এবং তিনি এবং তার ফ্রেন্ড জানলা অফ করে দিয়ে ভূতফেম শুনছেন। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই যারা এতক্ষণ পর্যন্ত এসএমএস করলেন, যাদের এসএমএস আমরা পড়তে পারলাম না তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখানে যেগুলো এসএমএস সামনে পড়ছি সেগুলোই পড়ছি, র্যান্ডম এসএমএস পড়ছি আর কি, সবসময় তাই করি। নিশিকা আমাদের এসএমএস করেছেন সাতক্ষীরা থেকে এবং তার ভয় করছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি মাহসানা বসুন্ধরা থেকে এসএমএস করেছেন, লিখেছেন লাভ ভূত এফএম কাশ্মীর আমাদের এসএমএস করেছেন এবং তার কাছে অনেক ভয় লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে হাঁটু দিয়ে যে দৌড়ানো এই ব্যাপারটা তার কাছে বেশ ভয় লেগেছে। আমাদেরকে বাইজিদ এসএমএস করেছেন আমাদেরকে তানিয়া মোহাম্মদপুর থেকে এবং তিনি বলছেন আপুর ঘটনা শুনে একটু নড়ে চড়ে বসেছি। আমাদেরকে রিয়াজুল করিম এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমার ইমেলটা পেয়েছেন কি জানান। আমাদেরকে এসএমএস আমি ইমেলটা কিন্তু আমরা কোন সময় ইমেল কিন্তু আমরা আগের ইমেলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ভূত এফএমএ পড়ি, অর্থাৎ এই পুরো সাত দিন ধরে আপনার যে ইমেলগুলো পাঠান এবং আপনি আজকে এই মুহূর্তে যে ইমেলটি মানে পাঠাচ্ছেন সেই স্টোরিটা বা সেই ঘটনাটা বা সেই ইমেলটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আগামী শুক্রবারে আপনি কান রাখুন রেডিও ফুটি সেটা শুনতে পাবেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে নরসিংদি থেকে আমাদের আচ্ছা কি আমাদের আজ আমি বুঝতে পারিনি, আমাদেরকে এনামুল এসএমএস করেছেন, মিলন রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তিনি বলছেন হলিউডের হরর মুভির মতো। অলরাইট, আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমরা একটা যে নতুনত্ব নিয়ে এসেছি ভূত এফএমএ তার মধ্যে একটা হচ্ছে মিউজিক, বাট যাই হোক থ্যাংকস, হয়তো অনেকেই বলেছেন আমি একটা এসএমএস আমার চোখে পড়লো যে এসএমএসটি নিয়ে মিউজিকের কথা হচ্ছে এবং অসাধারণ কাজ করছিল মাসুম আজকে মিউজিকের সাথে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এসএমএস করেন, যাদের এসএমএস আমি পড়তে পারলাম না তারপরে আমাকে ক্ষমা করে দিচ্ছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমি আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমরা দুজনেই যে চার বছর ধরে ভূত এফএমএর বয়স চার বছর হলো এবং এই চার বছর আপনারাই ভূত এফএমকে বাঁচিয়ে রেখেছেন এবং আশা করছি সামনেও আপনাদের সহযোগিতা পাবো। আরও একবার জানিয়ে দিয়ে যাওয়ার আগে আমাদের ইমেল অ্যাড্রেসটি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofoodti.fm which is bhwtfm@radiofoodti.fm। অনেক উইশ পাচ্ছি, অনেকেই প্রশংসা করছেন, কেউ হয়তো ভালোবেসে প্রশংসা করেন, কেউ হয়তো প্রশংসা করেন ভালো লাগে বলে, আবার কেউ হয়তো প্রশংসা করেন না, কেউ হয়তো ত্রুটিগুলো ধরিয়ে দেন ভালো চেয়েই। আপনাদের সবাইকে সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি ভবিষ্যতে আমাদের সাথেই থাকবেন। কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59 ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং আজকের মতো এখানেই শেষ করছি, আবার আগামীতে কথা হবে, টাটা।